FM. The night comes alive. Bishash kora na kora ta apnar bepar.
Yes, bishash kora ba na kora ta apnar bepar. You're listening to Radio Food Theater FM. আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় অলরেডি 11:59 থেকে 12:00 হয়ে গেছে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভুল দশমে। গত সপ্তাহে আমাদের বার্থডে এবং ঈদ স্পেশাল ছিল এবং স্পেশাল গেস্টরা সেখানে ঘটনা শেয়ার করেছেন। আশা করছি যে এপিসোডটা আপনারা অনেক উপভোগ করেছে এবং তারপরে অনেক ভালো ভালো ঘটনা আমরা পেয়েছি। এখন আমার স্টুডিওর বাইরের জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এবং খুব অদ্ভুত ব্যাপার যে একটু দূরত্বেও বৃষ্টি হচ্ছিল না যখন আমি আসি, মানে দুটো জায়গা খুব অল্প ডিস্টেন্সের মধ্যে দেখলাম যে বৃষ্টি হচ্ছে না। আমি জানি না যে আপনার এলাকায় বা আপনি যেখানে আছেন সেখানে এখনো বৃষ্টি হচ্ছে কিনা, তবে যদি বৃষ্টি হয় তাহলে বলবো যে ইউর লাকি যে এই বৃষ্টি এবং ভূতাসম দুটো একসঙ্গে কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে এই বৃষ্টিমুখর রাতে। আশা করছি আপনারা সবাই থাকবেন ভূতাসমের পাশে এবং ভূতাসম শুনবেন শেষ পর্যন্ত। আপনাদেরকে শুরুতেই জানাই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখতে চান তাহলে অথবা আপনার ঘটনা পাঠাতে চান তাহলে চলে যান অথবা মনে রাখুন আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনান। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের দুটো ফেসবুক পেজ কিন্তু রয়েছে, www.facebook.com/radio.foodti পেয়ে যাবেন। এখানে আমাদের আজকের যে পোস্ট সেই পোস্টটি, সেটার নিচে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন যে আপনি আছেন আমাদের সাথে। এবং সেই সাথে www.facebook.com/bhutafm.russell, রাসেল স্পেলিংটা হচ্ছে RUSSELL, এই পেজটিতে গিয়েও আপনি দেখবেন যে পোস্ট রয়েছে এবং সেখানেও আপনি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার কথা জানিয়ে দেবেন আশা করব। এবং এই পোস্টটিতে এই এই পেজটিতে খুব মজার একটা বিষয় আছে। অনেকে মনে করেন যে মানে ইমেইল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে এই সময় আবার ইমেইল করো, এই করো, সেই করো, কিন্তু এখানে খুব একটি ইজি একটা ওয়ে আছে যে আপনি ডান দিকে দেখবেন একটা জায়গায় সেন্ড ইমেল নামে একটা ট্যাব আছে যেখানে আপনি একটা ক্লিক করেই আপনি আপনার ইমেইলটি কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সো ইট ইজ ভেরি ইজি, আপনি চাইলে এখনই লিখতে বসতে পারেন ভূত এফএম শোনার পরে অফকোর্স এবং জানিয়ে দিতে পারেন আপনার সমস্ত কথা। আরেকটা সুখবর দিয়ে আজকের ভূত এফএম শুরু করতে চাই, আর সেটি হচ্ছে আপনাদের জন্য একটা গিফট আছে, সেটা মানে খুবই চমৎকার একটা গিফট। আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে অ্যানিভার্সারির কথাটা শুনলেই আমাদের মাথায় অনেক কিছু ঘোরাফেরা করে এবং আমাদের সবসময় মনটা ভালো হয়ে যায়। অ্যানিভার্সারি, কত রকমের অ্যানিভার্সারি আছে তাই না, এবং উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি হয় এই অ্যানিভার্সারি ওয়ার্ডটাকে ঘিরে। কিন্তু ধরুন সেই অ্যানিভার্সারি ব্যাপারটা যদি 5 বছরের হয় তাহলে মনে হয় যে আরও ব্যাপারটা অন্যরকম, আরও কিছু ঘটবে। ইয়েস, আমি বলছি দারাজের 5th অ্যানিভার্সারির কথা নিয়ে কথা। এবং এই 6 সেপ্টেম্বর অর্থাৎ সামনের মাসের 6 তারিখ দারাজ পা দেবে 5 বছরে, আর সেই উপলক্ষে দারাজ ভূত এফএমের লিসেনারদের জন্য, আপনার জন্য গিফট দিচ্ছে একটি অ্যামেজিং ভাউচার। আর ভাউচার কোডটি হল ভূত, অর্থাৎ BHOOT ভূত, একই সাথে কোনো স্পেস না দিয়ে লিখবেন 500, অর্থাৎ 500 ভূত 500। আর এটি অবশ্যই এই ভাউচারটিতে আপনাদের আপনাদের ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। সো এটা নিশ্চয়ই মনে থাকবে। আর যাদের দারাজ অ্যাপ নাই তারা কি করবেন, তারা এখনই ডাউনলোড করে ফেলবেন এবং আপনি কিন্তু এই কোডটা ইউজ করে যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে 500 টাকা ডিসকাউন্ট 3000 টাকার ওপর, মানে 500 টাকা থেকে 3000 টাকার ওপর আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এটা কিন্তু অনেক তাই না। সো ঈদের সময় বা বিভিন্ন সময় আমরা এরকম দেখি যে এরকম ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড দেয়, কিন্তু দারাজ যেটা দিচ্ছে আপনার জন্য ইটস ভেরি ইজি। এবং এই কোডটি আরও একবার আমি আপনাকে মনে করে দিই, ভূত 500, 500 থেকে 3000। সো আপনি আমার মনে হয় যে এখনই ডাউনলোড করে ফেলুন অ্যাপটি। আর এখন চলে যাব ঘটনায়। আর আমাদের যারা আপনারা লিখছেন, আমাদের টুইটার পেজও আছে, আপনারা যারা আমাদের সাথে আছেন জানেন আপনারা, রাসেল আন্ডারস্কোর ভূত এফএম, এখানেও আপনি যে আমাদেরকে জানাতে পারেন আপনার কথা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব ঘটনায়, এবং আমাদের যথারীতি এই ঘটনাটিও একটি ইমেল নিয়ে, একটা ইমেল থেকে পাওয়া, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, আমার নাম ভিক্টর, আমি ক্যানাডার নিউফাউন্ডল্যান্ড এইটা এই জায়গায় নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনস শহরে থাকি। আমি এখানে দীর্ঘ 3 বছর ধরে আছি পড়াশোনার জন্য। আই মাস্ট টেল ইউ রাসেল ভাই, আমি ভূত এফএমের অনেক বড় ফ্যান এবং 2014 সাল থেকে শুনে আসছি। সবসময় চেয়েছিলাম যে আপনাকে ঘটনা পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি। লাস্ট উইকে যখন বাবু ভাই সেন্ট জনস নিয়ে কথা তুলেন, তখন আমি কিছুটা খুশি হই এবং অবাক হই যে এইখানেরও ঘটনা আছে আপনাদের কাছে। তখন ভাবলাম আমার নিজেরও ঘটনা পাঠানো উচিত, তাই আজকে লিখে ফেললাম। যাই হোক, ঘটনাতে আসা যাক। ঘটনাটি ঘটে আমার কাজের এক বন্ধুর সাথে, তার নাম হলো জনি, এটা রিয়েল নেম না, ছদ্মনাম। সে নিজে একজন ক্যানাডিয়ান এবং ভূত প্রেত তার কোনো বিশ্বাস নেই এগুলোতে। একদিন কাজ শেষে আমরা দুইজন কথা বলছিলাম এবং হঠাৎ ভূতের টপিক উঠল। তখন সে আমার সাথে তার ঘটনাটি শেয়ার করে, সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি কাজ থেকে রাত 10:30 বের হই, গাড়ি করে বাসায় গেলাম, গিয়ে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সবকিছু স্বাভাবিকভাবেই ছিল তখন পর্যন্ত। হঠাৎ ঘুমের মাঝখানে উঠে গেলাম, চোখ খুলে আশপাশ দেখছিলাম। আমি কিন্তু তখনও শোয়া, যখন অন্ধকারে একটু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তখন খেয়াল করলাম যে আমার পড়ার টেবিলের পাশের চেয়ারে কেউ একজন বসা। সে একদম সোজা হয়ে বসেছিল এবং কোনো নড়াচড়া করছিল না, শুধু আমার দিকে চেয়েছিল। ওই অন্ধকারেও আমি খেয়াল করলাম যে তার নীল চোখ, কারণ এমন মনে হচ্ছিল যেন তার চোখ জ্বলে উঠছে। ভয় পাচ্ছিলাম এবং রাগ হচ্ছিল, কারণ একজন অচেনা ব্যক্তি আমার রুমে কেন আসবে। আমি শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি? তখন আমার কানে এক কর্কশ গলা ভেসে আসলো, আমি একটি মাত্র শব্দ শুনতে পেলাম, রেপার। আমি ভাবলাম এটা মনে হয় আমার ভাইয়ার কোনো প্র্যাঙ্ক, তাই আমি রেগে উঠতে লাগলাম। এবং তখনই চেয়ার থেকে সে আমার উঠে এসে আমার কাঁধে হাত দেয়। আমি জানি না কি হলো, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমি আর আমার রুমে নেই। আমি ঠান্ডা শক্ত মাটির ওপরে বসেছিলাম এবং চারিদিকে শুধু গাছ আর গাছ। আমি উঠে সাহায্যের জন্য চিৎকার করলাম, কিন্তু কারো কোনো অস্তিত্ব টের পেলাম না। তাই আশেপাশের পরিবেশ লক্ষ্য করলাম এবং বুঝলাম আমি এক সরু রাস্তার মাঝখানে দাঁড়ানো। হঠাৎ মাটি কাঁপা শুরু করল এবং আমার পেছন থেকে আসা কিছু শব্দ আমি শুনতে পেলাম। কিছুক্ষণ পরে একটা জিপ আমার সামনে এসে থামে এবং পাশের দরজাটা খুলে যায়। ড্রাইভারের দিকে তাকাতেই দেখি যে ওই আমার রুমে বসে থাকা লোকটাই। এবার ওনার চেহারা পুরো দেখতে পাচ্ছিলাম এবং উনি একটা গোল টুপি পরেছিলেন। ওনাকে দেখতে একজন স্বাভাবিক সাদা চামড়ার ব্যক্তি মনে হচ্ছিল, প্রায় 35 বছর বয়স। এবং উনি আমাকে ওনার গাড়িতে উঠতে বললেন। আমি কিছু না ভাবতে পেরে গাড়িতে উঠে পড়ি। আমি দরজা বন্ধ করে সিট বেল্টটি আমার সাইড থেকে টেনে নিয়ে লক করলাম। সাথে সাথে গাড়ি চলা শুরু করলো এবং অনেক স্পিড নিয়ে চলা শুরু করলো, মনে হচ্ছিল 200 কিলোমিটার/আওয়ার এই বেগে গাড়িটি ছুটছে। আমি ওনাকে বললাম গাড়িটি স্লো করতে, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। তখনই আমি খেয়াল করলাম যে রাস্তার শেষে সমুদ্র আর ঠিক ওদিকেই আমরা যাচ্ছি। আমি কিছু ভাবতে না পেরে চোখ বন্ধ করলাম আর কতক্ষণ পরে বুঝলাম যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। চোখ খুলতে দেখি আমরা আর মাটিতে নেই,
জানালা দিয়ে নিচে তাকাতেই দেখলাম অনেক মেঘ, এবং বুঝলাম আমরা আকাশে অনেক ঠান্ডা বাতাস বইছিল এবং আমার হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। তখনই প্রথমবার তিনি মুখ খুললেন, উনি ওনার পরিচয় দিলেন। আমি বললাম, রিপার, ওনার নাম রেকার। উনি মানুষের মৃত্যুর আগে এসে আত্মা নিয়ে যান। আমি কিছু না বুঝতে পেরে ওনার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসি দিলাম এবং উনিও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। তারপর উনি আমাকে বললেন, যদি আমি চাই তাহলে উনি আমার জন্য একটি অন্য উপায় বের করতে পারেন। ওনার অফার ছিল যে উনি ওনার কাছে আমি আমার আত্মাটি যদি বিক্রি করে দেই অর্থাৎ বেচে দেই, উনি আমাকে আমার জীবন ফেরত দেবেন এবং 47 বছর বাঁচার সুযোগ দেবেন। আমি শুধু বাসায় কখন যাব ভাবছিলাম, তাই কোনো সিরিয়াস চিন্তা না করে বললাম যে আমি আত্মা আপনাকে দিয়ে দেব। উনি ওনার বাম হাত বাড়িয়ে দিলেন এবং আমিও আমার বাম হাত বাড়িয়ে দিলাম। হ্যান্ডশেক করার সাথে সাথে আমি গাড়ি থেকে পড়ে যাই। চোখের পলকে আমি নিজেকে আবিষ্কার করি আমার রুমে। তারপর উঠে বাতি জ্বালিয়ে ঘর চেক করি আর লক্ষ্য করি যে উনি যে চেয়ারটিতে বসা ছিল ওটা একই স্থানে আছে। এবং তখনই আমি ভয় পেলাম, কারণ চেয়ারটি ঘুমানোর আগে আমি ওখানে রাখিনি। মানে উনি যে ওই চেয়ারে বসেছিলেন তা আসলেই সত্যি ঘটেছে। আমি আর কোনো কিছু না ঠিক করে আবার ঘুমিয়ে পড়লাম। ওদিনের পর থেকে আমার আর ভালো মতো ঘুম হয় না। এটাই ছিল ভাইয়ার কাহিনী, আশা করি ভালো লাগবে। আগেই মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমার এই বন্ধু এই বিষয়ে কোনো কথা জানাতে চায় না কাউকে, কোনো প্রমাণ নেই। আমাকে কথা দিয়ে বলেছে যেটি পুরোপুরি সত্য ঘটনা, অনেক কষ্ট করে বাংলায় টাইপ করেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। তো এটাই ঘটনা ছিল এবং আমি খুব অবাক হচ্ছি যে এই যে আত্মা বিক্রি করা এই সমস্ত জিনিস ইন্টারনেটে আমরা দেখতে পাই, কিন্তু এই জিনিসগুলো আসলেই কতটা সত্যি আমি জানি না। কিন্তু যিনি বলেছেন তিনি বিশ্বাস নিয়ে বলেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি সত্যি, তার মানে যদি তাই হয় তাহলে আমার মনে হয় যার ঘটনা এটি তার অবশ্যই এই ঘটনাটি যারা বোঝেন বা যারা জানেন, সেরকম সমাজদার লোক যারা আছেন যারা এই সমস্ত ব্যাপারে বিশেষ জ্ঞান রাখেন, যেমন আমার খুব কোনো জ্ঞান নেই, তো যারা রাখেন তাদের সাথে অবশ্যই এই ব্যাপারটা শেয়ার করা উচিত আমার মনে হয় এবং হেল্প নেওয়া উচিত, কারণ এটা খুব সাধারণ কোনো ঘটনা বলে আমার তো মনে হচ্ছে না। এবং এটা যা লিখেছেন তা যদি সত্যি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই ভাববার এবং একটু ভাবতে তো হবেই বলে আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা জানান এবং আপনারাও ঘটনা লিখে পাঠান। আপনাদের ঘটনা লিখে পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস তো বলেই দিয়েছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotradiofurti.fm, which is bhotradiofurti.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরও একটি ঘটনায়, তবে তার আগে দেখতে পাচ্ছি যে টুইটারে অনেকে লিখছেন আমাদেরকে, যে লিসনিং উইথ সোনা লিখেছেন তন্ময় ইসলাম সৈকত, আশরাফ না আহনাফ তামিদ লোহিত আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন অনেক অপেক্ষা করি কবে ফ্রাইডে হবে আর ভূত এফএম শুনবো, সো সাথে আছি রাজশাহী থেকে আর সব সময়। ড্যানিয়েল আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সানজিদা রহমান নিশি এবং আমাদের তিনি খুলনা থেকে আছেন আমাদের সাথে। আবির মিরপুর থেকে আমাদের সাথে আছেন, লাইট অফ করে শুনছেন তিনি। আহমেদ হোসেন বায়াজিদ আমাদের সাথে আছেন, খুবই ভালো লাগছে আমাদের সাথে। রাফাদুল ইসলাম আছেন, হ্যালো রাসেল ভাই, আমি রাফাদুল ইসলাম, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আছেন তিনি এবং তিনি বলছেন কেউ বিশ্বাস করুক বা না করুক ভূত এফএমের সাথে আছি, থাকবো, শুভকামনা ভূত এফএমের জন্য। মনোজ কান্তি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জ্যোতির্ময়, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহানা সুহানা বিনতে ফারুক আমাদের সাথে আছেন, অমিত কুমার, হ্যালো রাসেল ভাই, আমি নোয়াখালী থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পুষ্পেন্দু চক্রবর্তী এবং তিনি আমাদের সাথে আছেন ইন্ডিয়া থেকে, হুগলি ইন্ডিয়া থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সানি রহমান আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাজরিন জামান আছেন আমাদের সাথে, আরো অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় থাকবেন। আমাদের ফেসবুক পেজ যে দুটো www.facebook.com/radio.furthi and www.facebook.com/bhutasam.russell সেই জায়গাগুলোতে অনেকে আছেন এবং আমাদেরকে শুনছেন। আশা করছি পুরোটা সময় আপনাদেরকে আরম্ভ দিতে পারবো এবং অবশ্যই আমাদের পোস্টের নিচে আপনি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না কোনোভাবেই। এবং আমরা ভূতাসমের 9টি বছর পার করে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের পাঠানো ঘটনা দিয়ে, এবং সামনে যেতে চাই আরও আপনাদেরকে নিয়েই। এবং আশা করছি প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি দেখতে পাচ্ছি ফেসবুক পেজে মোহাম্মদ শাকিল আছেন, নাইস ভাইয়া, এস এম মেসবা আমাদের সাথে আছেন। প্রথম ঘটনাটা সত্যি অনেক ভাববার বিষয়, যদি সত্যি হয় তো এক্স্যাক্টলি আমিও ঠিক আপনার মতো করেই ভাবছি। শেখ আরমান হুসাইন আমাদের সাথে আছেন কলারোয়া থেকে, আফতাব হুসাইন মানিকগঞ্জ থেকে শুনছেন, এমডি শাহিন আলম আমাদের সাথে আছেন সৌদি আরবিয়া থেকে, রাতুল আহমেদ আমাদের সাথে আছেন নরসিংদী থেকে, আমাদের সাথে আছেন এমডি নাইম চট্টগ্রাম থেকে, ইজাত অবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বেখেয়ালি স্টেশন, এবং তিনি বলছেন যে আমি খুব অসুস্থ তারপরেও শুনছি রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমরা আপনার কুইক রিকভারি বা আপনার সুস্থ দ্রুত সুস্থতার জন্য আমরা আশা করছি খুব দ্রুত আপনারা সুস্থ হয়ে উঠবেন আপনি। এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে রিদিত আরহাম প্রেমা, এবং তিনি আছেন জামালপুর থেকে শুনছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে আছেন গল্পের মাঝামাঝি এবং তিনি বগুড়া থেকে শুনছেন, মেহেদি হাসান সোহাগ আমাদের সাথে আছেন নরসিংদী সাতিরপাড়া থেকে শুনছেন, আমাদের সাথে আছেন আব্দুল সালাম সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথির কাছে যাওয়ার আগে একটা কিছু বলে নিই আমি, সেটা হচ্ছে অনেকদিন পরে তার কাছ থেকে আমি যেটা শুনলাম সেটাতে আমার ভয় শিউরে উঠতে হয়েছে, এবং একটা বিষয় তিনি আমাকে অফার করেছিলেন যেটা আমি ঠিক সাহস করিনি, তবে আপনারা যদি কেউ সাহস করেন করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন তার ঘটনাটা শুনি, তারপরে বলবো যে কি তিনি অফার করেছিলেন। ইটস আ ভেরি স্পেশাল স্টোরি, এবং আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারেন্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। সো আমরা চলে যাচ্ছি, আপনার নামটা প্লিজ একটু বলবেন কোথা থেকে এসেছেন, এবং এটা বাস্তব একটা ঘটনা, তার জীবনের নিজের ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমার নাম আরিফ।
আপনি কোথা থেকে এসেছেন?
আমি আসছি যাত্রাবাড়ি থেকে।
আপনার ঘটনায় যাই,
আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমার স্টোরিটা হলো আপনার 2004-05 মাঝামাঝি সময়ে, আমি এসএসসি কমপ্লিট করার পর ঢাকাতে আসি। ঢাকাতে আমার এসএসসি রেজাল্ট তেমন একটা ভালো ছিল না দেখে আমি একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন হওয়ার দুই তিন দিন ক্লাস করার পর ভাবলাম যে ঢাকাতে আসছি একটু ঘুরে আসি। দেন আমি আপনার যাত্রাবাড়ি, আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় থেকে ইসের উদ্দেশ্যে সদরঘাট উদ্দেশ্যে যে সদরঘাট যাবো, কিছু লঞ্চ তো দেখে আসে, সদরঘাটটাও দেখে আসি কিরকম। তো আপনার সদরঘাটের উদ্দেশ্যে যখন যাবো যাত্রাবাড়ি চৌরাস্তার ওইখান থেকে আপনি রিক্সা নেব, তো রিক্সা আমি বারবার আপনার রিক্সা খুঁজছিলাম। তো রিক্সা স্বাভাবিক ভাড়া ওই সময় যেটা ছিল 30 টাকা 40 টাকা এরকম, কিন্তু ভাড়াটা মানে আমি যতগুলোই রিক্সা জিজ্ঞেস করতেছি আমার কাছে ভাড়াটা খুব অস্বাভাবিক লাগতেছিল। যেমন সাপোজ কেউ 80 টাকা, কেউ 70 টাকা, কেউ 60 টাকা এরকম চাচ্ছিল। আমি এক ধরনের দরকার করতেছি যে না ভাই এটা তো হয় না, এই ভাড়া 40-30 টাকার ভাড়া নাহলে 40 টাকা না,
অনেক বেশি চাচ্ছিল,
অনেক বেশি চাচ্ছিল। তো এর মধ্যে একজন রিক্সা বলতো মামা একজন হলে তো 40 টাকা নামাই দিতাম, বাট দুইজন মানুষ 40 টাকা কেমন হয়? দুইজন মানুষ মানে আমার সাথে কেউ নাই,
আপনি একাই ছিলেন?
আমি একাই ছিলাম।
এটা খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, যে আপনি একাই ছিলেন কিন্তু ওনারা মনে করছে যে
আমার সাথে
আরেকজন
আছে, বাট আমার সাথে কিন্তু কেউ নাই, আমি একা। তাই আমি ভাবলাম যে হয়তো রাস্তা কাউকে দেখে ও ভাবতেছে যে আমার সাথে কেউ আছে। দেন আমি আশেপাশে তাকে বললাম যে না মামা আমি তো একা। না মামা আপনার পাশেই তো আপু দাঁড়িয়ে আছে, আপু তো যাবে, তারপর দুজন মানুষ 40 টাকা ভাড়া, এটা কি ব্যাপার হয়? আমি জিনিসটা আর কি আমার তখন নলেজ আসলো না, আমি মানে আমি মেন্টালিটি আমি ক্লিয়ার করতে পারতেছি না, যে ও বারবার বলতেছে যে আপু আছে পাশে, আপু যাবে। আমি ভাবলাম যে ওর হয়তো মেন্টালিটি সিক বা আমার হয়তো মেন্টালিটি প্রবলেম হইতেছে, ওই বাদ দিই। ওর বাদে আমি 2-3টা রিক্সা ট্রাই করি, একই অবস্থা। তো আমি লাস্টে ভাবলাম হয়তোবা নতুন ঢাকাতে আসছি, মানে যাই হোক বা আমার মেন্টালিটি প্রবলেম হইতেছে, যাই ভাড়া হোক আমি যাই। তো দেন আমি রিক্সায় উঠার পর ফলো করি যে রিক্সা সাধারণত একা উঠলে মাঝামাঝিতে আমরা বসি, বাট আমি একটা কর্নারে বসছি, আমি ফিল করতেছি যে আমার পাশে কেউ আছে, মানে আমি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছি না। আমার মানে একটা আমার মানুষের বসলে কিন্তু তার শরীরের যে একটা তাপমাত্রা, একটা তাপমাত্রা কিন্তু বোঝা যায় যে আমার পাশে কেউ আছে, আমি ওই পাশে যেতে পারতেছি না। আমি ব্যাপারটাকে নর্মাল করে নিয়ে আমি সদরঘাট ঘুরি, ঘুরে অনেকক্ষণ দেখার পর সন্ধ্যা ঠিক 7:30-8টার দিকে আমি আবার যাত্রা ব্যাক করব। তো রিক্সাওয়ালা একই অবস্থা, ওই আপনার দুই তিনটা রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম, ওই একই অবস্থা, আমার দুজন যাবেন এই টাকা ভাড়া, আচ্ছা ঠিক আছে আজকে দুজন যেহেতু ভাগ্যে যাই, তো আবার ওই টাকা ভাড়া দিয়ে আমি যাত্রা বেয়ে চলে আসি। চলে আসার পর আমার আমার তখন পার্সোনাল কোনো রুম ছিল না, আমি আর আমার ছোট ভাই একসাথে একটা রুমে থাকতাম। তো আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের মেবি বার্থডে অথবা কিছু একটা ছিল আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না, ও ওই দিন রাতে আমার সাথে ছিল না। তো আমি একাই রাতে স্টে করি আমার রুমে, রাত ঠিক 10টার দিকে মনে হয়, আমি যেহেতু গ্রাম থেকে নতুন নতুন ঢাকা আসছি, 10টা মানে আমার কাছে অনেক রাত,
অনেক রাত।
হ্যাঁ, যেহেতু আমরা গ্রামের মানুষ 8-9টা বাজি আমরা ঘুমিয়ে পড়ি, তো 10টা বাজছে মানে অনেক রাত, আমি ঘুমিয়ে পড়ার জন্য রেডি হই, প্রিপারেশন নিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমার রুমে চলে যাই। দরজাটা লক করি না, যেহেতু একা সিঙ্গেল ই মানুষ, এই জন্য আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর হঠাৎ করে আমি রাত 1টা অনুমানিক 1টা-1টার দিকে আমার ঘুম ভাঙে আমার মার কান্নার আওয়াজ, আমার মা পাশে বসে কান্না করতেছে, পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে আর আমার মাথায় পানি ঢালতেছে। তো আমি জিনিসটা আর কি তোমারটা মানে আমলে নেই না, তো আমি আমার মামারে বলতেছি কি হয়েছে মা, তো উনি আমার বলতেছে যে কি হয়েছে তোমার, তুমি কি করতেছিলে, বাসায় কে আসছিল তোমার সাথে, আমি না আমার সাথে কেউ আসেনি, তোমার বাবা ভালো মতো রুম টুম চেক করলো লাইটের জ্বালে, না কেউ নেই,
ওনারা ধারণা করছেন যে আপনার সঙ্গে কেউ এসছে,
কেউ এসছে।
আচ্ছা,
আর ব্যাপারটা ক্লিয়ারলি এইরকম যে ওনারা নাকি নিজে চোখে দেখছে, অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, আমি অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ খাটে ওই রিলেশনটা করতেছি।
আচ্ছা,
তো আমি অত কিছু তো ওই সময় আমাকে কিছু বলেনি, আমার বললো যে তুমি উঠো উঠে যাও গোসল করো, আমি আসলে হিন্দু তো স্নান করো, স্নান করে তারপর তুমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাও মাথায় ভালো মতো তেল টেল দিয়ে, তোমার হয়তো সমস্যা। তো আমি মাথায় ভালো মতো উইটিয়ে, আমি আমার ওই রকম কোনো ইয়ে নেই, আমার উইকনেস নাই ওই রকম ইয়ে নেই, আমি ভাবলাম যে আমার মনে হয় ওনারাই কিছু ভুলটুল দেখছে, আমি উড়িয়ে দিলাম, আমি এসে শুয়ে পড়লাম, জাস্ট ঘুমালাম।
সকাল ঘরে কেউ ছিল না কিন্তু ওনারা দেখতে পাচ্ছে,
ওনারা দেখতে পাচ্ছে আমার সাথে।
সবসময় যেটা হয় যে মানুষ দেখে অন্যরা দেখতে পায় না, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টা হয়েছে যে আপনার সঙ্গে সবাই একজনকে দেখতে পাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছেন না, খুবই অদ্ভুত ব্যাপার,
এইটাই অদ্ভুত। তো আমি পরদিন কলেজে উদ্দেশ্যে যাই, কলেজে যাওয়ার পর ক্লাসে আমাদের ডেস্ক এন্ড চেয়ার সিস্টেম, তো আমার পাশে সবসময় দেখা যেত ফিল আপ, একটা রুমে আমরা 40-45 জনের মতো স্টুডেন্ট থাকতাম, তো ফিল আপ হয়ে যায় আমার পাশে যে আমার বাম পাশে, আমার এখনো মনে আছে একদিকে আমার বাম পাশে যে কোড নাম্বারের ইটা ওইটা ফিল আপ হয়ে গেছে, আমার ডান পাশে যে চেয়ারটা মানে ডেস্ক এন্ড চেয়ারটা ওইটার ভিতরে কেউ বসছে না।
আচ্ছা,
তো সবাই শুনে শুনে অন্য গুলাতে চলে আসে, তো আমি ভাবতেছি কি হইতেছে আজকে, সবাই অন্যান্য দিন তো 2-3 দিন ক্লাস করলাম, সবাই তো এসে বসে পাশে, বাট আমার পাশে আজকে কেউ বসতেছে না, বসতেছে না।
আচ্ছা,
আমার পাশে যে আমার ফ্রেন্ডটা মানে আমার সাথে যে বসতে বলছে, ভাইয়া কে নামটা জানো তো কেন, কি নাম জানো মানে, তোমার পাশে বসতে কে আজব, আমার পাশে কে বসলো, এই যে তোমার পাশে বসা মেয়েটা দেখতে তো খুব সুন্দরী, কে নামটা কি, মানে কলেজ লাইফে যা হয় আর কি, একটা মেয়ে নতুন মেয়েকে দেখলে নতুন আসতে মনে হয় নামটা জিজ্ঞেস করো না। আমি বললাম যে ভাই তোমার মনে হয় কোনো ভুলেছে, আমার পাশে কেউ নাই, ভাই মজা নিও না, তোমার কি কাজিন টাজিন বা তোমার কি গার্লফ্রেন্ড, আমি না ভাই আমার কিছুই না। তো বলতে বলতে স্যার রুমে এসে পড়লো, তো আর ওই টপিকে গেলাম না, আমি আমরা ক্লাস করলাম, তো বারবার এরকম হইতেছে দেখে আমি 3টা আমার মনে আছে 3টা ক্লাস করে আমি বের হয়ে চলে আসি, বের হয়ে চলে বাসায় চলে আসি, বাসায় চলে আসার পর আমি আমার মার কাছে ব্যাপারটা শেয়ার করি যে মা আমার তো কালকে থেকে এরকম এরকম হচ্ছে। তো আমাদের ওইখানে যাত্রাবাড়িতে যারা থাকে তারা মেবি জানে যে যাত্রাবাড়ি থেকে স্বামীবাগ একটা মন্দির আছে, এই আপনার ইস্কন মন্দির বা লোকনাথের একটা মন্দির আছে, শক্তি গেট, শক্তি ঔষধালয় নামে ইস্কনের একটা মন্দির আছে, ওইখানে আমাকে নিয়ে যায়। সেই জায়গায় ওই আপনার গুরুদেব যাদের বলা হয়, যারা ওই বিভিন্ন তন্ত্র মন্ত্র সাধনা করে, ওনাদের একজনকে একজনের সামনে আমাকে নিয়ে যাওয়ার পর ওনার বলে যে উনি আমায় দেখে বলতেছে সরি মাপ চাই আমি পারব না,
কিছু বলার আগে
কিছু বলার আগে আমাকে দেখে বলতেছে আমি মাপ চাই আমি পারবো না।
আচ্ছা,
আমি কিছু করতে আমার মা বলতেছে মানে ঠাকুর বলে ই করে তো সম্বোধন করো, তো যে ঠাকুর আপনি একটু দেখেন, না পারবো না আমার মাপ করে দেন আমি এর মধ্যে নাই। তো আমরা ওইখান দিয়ে ব্যাক করে চলে আসি, আমার মা খুব টেন্স হয়ে পড়ে যায়। তো আমার সিদ্ধান্ত হয় যে যাক, সাত আট দিন হিসেবে মাত্র ঢাকা আসছে, একটা কাজ করি, দেশের থেকে আসছে যেহেতু হয়তো বা ঢাকা সফর প্রবলেমটা হয়েছে, ওরা বিদেশেই পাঠিয়ে দিই।
আচ্ছা,
তো আমাকে দেন কি করলো, আবার দেশে পাঠিয়ে দিল। তো দেশে পাঠানোর পর আমি দেশে আসলে এক্স্যাক্টলি ঠিকানাটা বলতেছি না, আমি চাঁদপুরের নিকটস্থ কোন একটা গ্রামে আর কি, আচ্ছা গ্রামটার নামে বলি কিন্তু এটা বলতেছি না, মতলব।
আচ্ছা, মতলবে,
চাঁদপুর মতলব নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমি মতলব ডিগ্রি কলেজ ওইখানে ভর্তি হই। ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করা শুরু করি।
আচ্ছা,
তো দুদিন আমাদের বাড়িটা হলো ওই মতলবে আপনার ওই দোতলা সিস্টেম, দোতলা হলো আপনার টিনের, আপনার মাঝখানের যে পাটাতো দোতলা যে মাঝখানের পাটাতনটা ওটা ছাদের পরিবর্তে হলো কাঠ।
আচ্ছা,
আর উপর হলো চাল। আমি দোতলায় থাকতাম, আর নিচতলা আমার নানা নানি, আমার নানা নানি একমাত্র মেয়ে, আমার মা শোয়ার বাসায় কেউ নেই, আমরা তিনজনই। নানা নানি দেশের বাড়িতে সাধারণত সাড়ে সাতটা আটটা এনাস ঘুমিয়ে পড়ে, তো আটটা বাজে যখন সাড়ে আটটা নটার দিকে আমিও ঘুমাবো। তো আমাদের আমার পাশে আবার বারান্দা, একটা ছোট্ট ব্যালকনির মতো আসতো, এখানে গিয়ে একটু দাঁড়িয়ে আমি, আমার একটু হ্যাবিট ছিল স্মোকিং করা, তো আমি একটু স্মোকিং করতেছিলাম। এই ফার্স্ট টাইম ফিল করি যে আমার পাশে কেউ দাঁড়ানো।
এবার আপনি ফিল করছেন?
এবার আমি ফিল করতেছি।
ওকে,
নোট একটু কাইন্ডলি নোট করবেন, আমি ফিল করতেছি আমার পাশে একজন দাঁড়ানো, মানে অতটা ওইভাবে আমি। একটা কথা বলি রাসেল ভাই, এই ঘটনার মধ্যে অনেকে মনে করে যে রাত জেগে, রাত এখন প্রায় বারোটা সাড়ে একটা বাজে, ফান করার জন্য বানিয়া অনেক ধরনের ই মিক্স করে এখানে মানে বলতে আসে, কিন্তু যার সাথে ঘটে সে বুঝে যে কষ্টটা কতটুকু, ঠিক না? আপনার ফান করার জন্য বা ইসের জন্য কিন্তু এখানে কেউ আমার মনে হয় না আসে, খুব কম সংখ্যক, ঠিক না? রাত বারোটা বাজে এখানে ফান করতে আসে। তো আমার পাশে যখন আমি দাঁড়া দেখি, আমি ফার্স্ট তাকে দেখি, চুলগুলো অনেক বড় ছিল, মোটামুটি দেখতে
প্রথম আপনি দেখছেন যাকে সবাই বলতো যে আপনার পাশে আছে। আচ্ছা,
আমি দেখে টোটালি ব্ল্যাঙ্ক, হঠাৎ মানে এটা আমার ইসির মধ্যে আসে না, তারপর ভাবলাম যে হয়তো বা গ্রামে কেউ আসছে। তো আমি ওর দিকে তাকাই, অপূর্ব সুন্দর, অনেক সুন্দর, কিউটলেস একটা মেয়ে, আমি বলবো না যে আপনার স্যান্ট আসে গায়ের দিকে, ইয়া সাতরে গন্ধ আসে, একদম নরমাল, একদম অ্যাজ এ ম্যান, মানে উম্যান আপনি যা বলেন। তো ও আমাকে বলতেছে ঢাকা থেকে চলে আসলা, কাজটা কি ঠিক করলা? এখন তারও প্রবলেম বেশি হবে, ঢাকা থেকে চলে আসলা কেন? ঢাকা থেকে চলে আসছি কেন, ঢাকাতে প্রবলেম হয় দেখি তো চলে আসছে, এটা কেন আসছে, কি হয়েছে, আসতো বুঝবা। এইটুকু ওর সাথে আমার কথা। তারপর আমি মনে করলাম যে হয়তো বা আমি সারাদিন মানে কি বলে ট্রাভেলিং করছি, আমার ঈদ থেকে হয়েছে, আমি শুইতে চলে যাই। ওদিন থেকে আমার লাইফে রাসেল ভাই খারাপ সময় স্টার্ট হয়। টানা একটা বছর সে আমার সাথে ছিল, আমার অনেক হেল্প করছে, আমি ই করতে পারবো না। আমার এসএসসিতে রেজাল্ট অনেক খারাপ ছিল, আমি আগে বলছি, কিন্তু আমি সায়েন্স স্টুডেন্ট, আমার কেমিস্ট্রি প্লাস হলো ফিজিক্স দুইটা সাবজেক্ট আমি অনেক উইক ছিলাম, অনেক উইক। তো আমার আমি আবার ওই কলেজ উঠে হায়ার ম্যাথটা আমার অপশনাল সাবজেক্ট হিসাবে নিই, হায়ার ম্যাথটা। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এবার মনে শেষ, যেহেতু এই সমস্যা একটা। ও আসার পর যখন আমি মনে করেন ফার্স্ট নাইট এজ এ হাজব্যান্ড ওয়াইফ যে রিলেশনটা হয়, এই রিলেশন চলতে থাকে, মানে প্রতি রাতে আমার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই রিলেশনটা চলে। আমি মেন্টালি শারীরিক ভাবে
অদ্ভুত লাগছে আমার কাছে সবকিছু।
আমি
তারপরে কি হলো,
আমি আপনাকে তারপর বলতেছি যে কি, তখন আমার কাছে মানে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না, বাট আমার গ্রোথটা এত পরিমাণে বাড়তেছিল সবার কাছে, যেটা অদ্ভুত লাগতো,
মানে আপনি পড়াশোনায় ভালো করছিলেন,
এত পরিমাণে ভালো যে আমি মানে আপনার এইচএসসি
কিভাবে ভালো করতেন পড়াশোনায়, কি হতো আপনার?
আমার পড়াশোনাতে আমি সারাদিন পড়তামই না,
পড়তেন না,
পড়তামই না, কেমিস্ট্রি সিও বুঝতাম না, কিন্তু দেখা যেত কি অটোমেটিকলি আমি পরীক্ষা হলে বসলাম, মনে হতো যে আমি অটোমেটিকলি আমার হাত চলতো।
আচ্ছা,
টু বি অনেস্ট, আমি মানুষ কিভাবে নিবে জানি না, আমি নিজে একজন সায়েন্স স্টুডেন্ট, আমার এগুলো বিলিভ করার কথা না, কিন্তু তারপর আমি বলতেছি আলী এখানে মানে আরেকজন গেস্ট আসে ডাক্তার আলিফ, আমি ওনার স্টুডিও শুনি, তো ওনারও তো ডাক্তার, তো ওনাদেরও তো এগুলো ভিতর দিয়ে যাইতেছি, আমি বলতেছি যে তারপর আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জটা নিতে পারবো, এখানে বসে আমার সাথে চ্যালেঞ্জ নিবে, আমি দেখিয়ে দেবো যে ও আমার সাথে আসছে।
আপনি এটাই আমাকে বলেছিলেন এবং আমি
রাজি হইনি, যে আমি দেখিয়ে দেবো যে
আপনাকে যদি কেউ বলে তাহলে আপনি তাকে পাশে বসে আপনাকে দেখাই
দিতে পারবেন। এখন চ্যালেঞ্জ করলাম, আসতে যদি পারে আমি এখন বসে দেখিয়ে দেবো আসছে কিনা। তো আমার রেজাল্ট যখন গ্রোথ করলো সবাই তো পুরো আরে রেজাল্ট তো ভালো করতেছে আমার ছেলে, তো মাও দেশের থেকে, তখন তো চিঠির যুগ, মোবাইল ফোনটা ইউজ করতে হলো, তখন টেলিফোনের ওই মনে করেন এখান থেকে প্রায় 5-7 কিলোমিটার হাইটা বাজারে গিয়ে তারপর ফোনে তাও জোরে জোরে কথা বলতে হতো। তো এই অবস্থা দেখার পর আমার কিন্তু আমার শারীরিকভাবে অবনতি চলে, আমার শরীরের ওয়েট তারপর মেন্টালিটি অনেক সিক হয়ে যায়। তো সিক হয়ে যাওয়ার পর আমার আমাদের ওইখানে দুর্গাপূজার সময়, আপনারা ভালো মতো জানেন আমাদের দুর্গাপূজা হলো সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, তো সবাই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা বলতেছে আমার দাদুরে মানে আমরা যাকে নানা বলি আর কি, আমরা দাদু বলি আমাদের, যে ওর তো গ্রোথ অবস্থা খুব খারাপ, তো তুমি কিছু দেখছো কিনা, কিসের অবস্থা খারাপ, রেজাল্ট তো ভালো করছে, স্যার হয়তো বা পরীক্ষার চাপে ওর শরীরের অবস্থা ঠিক আছে মানে ঠিক হয়ে যাবে। তো আমার মা বলতেছে না ওর একটা সমস্যার কারণে আমি ওরা পাঠিয়ে দিছি তোমার আমি বলিনি, তখন আমার মা হয়তো বা ওনাকে হালকা একটু হিংস দিছে।
আচ্ছা,
যাক দুর্গাপূজা সুন্দরভাবে চলে যায়। দুর্গাপূজার শেষ হওয়ার ঠিক আগের দিন যেদিন প্রতিমা আমরা ওই যে ডুবিয়ে দিই, এর ঠিক আগের দিন আমার এক ফুফু আর কি মানে যারা পিসি বলি আর কি, উনি আগরতলা থাকে, উনি আমাদের বাড়িতে আসে, এসে আমার দেখে বলে যে আমার মারে বলতেছে বুধি ওর সাথে তো প্রবলেম আছে, আমরা তো এটা জানি কিন্তু কোনো ভাবে তো সলভ করতে পারতেছি না। তো বলতেছে ঠিক আছে তাহলে ওরে কালকে রাত্রে আমার সাথে একটু থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, পরের দিন রাতের বেলা সব ই শেষ, ওনার সাথে মা ছেলে থাকতেই পারে, তো উনি আমার সাথে আমার রুমে স্টে করলো। স্টে করার পর আমার উনি একটা রিচুয়াল করলো, ত্রিকোণমিত্রির মতো একটা দাগ আঁকলো, একে এক পাশে আমাকে বসাইলো আর এক পাশে উনি বসলো, মাঝখানে সরিষার তেল কি আরো কিছু মানে রিচুয়াল যেগুলোতে থাকে আর কি, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখলো সরিষা টরিষা, এগুলো অনেক ট্রাই করলো বাট কোনো রেজাল্ট
আসলো না,
কোনো রেজাল্টই আসলো না। তো কিন্তু উনি দেখছে যে আমার পাশে ও বসা, এমনকি উনি নাকি আমি ওই কথাটা কথাগুলা পরবর্তীতে লাস্ট যখন কনভারসেশন শেষের দিকে তখন বলতেছে যে তুমি চলে যাও ওর জীবন থেকে, আমাদের তো বংশে একটা প্রদীপ, আমি বংশে সবার বড়, ওরে তুমি মাফ করে দাও, ওর সাথে তো যা করা করছি যাতে ওর জানের পরিবর্তে চলে আমরা একটা জান দিব ছেড়ে দাও।
আচ্ছা,
ও বলতেছে না, তখন আমি বলতেছি না আমি ওরে ছাড়বো না, কারণ আমিও এজ এ ফ্রেন্ড এজ এ মানে আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড হয়ে পড়ি, আমার বয়সটাই ছিল তখন ওই রকম, আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড। আর অনেক
দূর সালের ঘটনা এটা বলছেন আপনি?
5-6 তো দেন আমি ওরে মানে যাই হোক চলে যায়, তারপর পূজা টুজা শেষ সব সবকিছু শেষ, সবাই সবার মতো কাজে চলে যায়। তো দেন আমার এসএসসি তে রেজাল্ট ভালো আসে, জিপিএ 5 আসে, আমার সবাই চিন্তা করতেছে এবারে ওরে ঢাকাতে কোথাও এবার আবার আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে অনার্স ডিগ্রি করার জন্য। তো আমার মা তো আমাকে ঢাকা আনবেই না, কারণ আমার ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, প্রবলেমেরও একটা ব্যাপার আছে যেহেতু আমার সাথে একটা জিনিস আছে। তো সবাই মিলে ঠিক করলো কি আমার নানু আমার নানার মানে ওয়াইফ আমার নানি ওনার বোনের বাড়ি হলো নেত্রকোনা, আমার ওইখানে শিফট করে দেবে, ওইখানে ভালো একটা নেত্রকোনা নেত্রকোনার ডিগ্রি কলেজ ওই নামে একটা ইয়ে আছে ওইখানে অনার্সটা করার জন্য।
জি,
তো আমি ওইখানে চলে যাই নেত্রকোনাতে, নেত্রকোনাতে গিয়ে আমি অনার্সটা ই করি। ওই সময় আমি দেখলাম মানে ফলো করা শুরু করলাম যে একটা জিনিস কি, সে আমার ফ্রেন্ড ঠিক আছে, সে আমাকে হেল্প করতেছে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে ওই যে কাজগুলো করতো ওইটা আমি আর নিতে পারতেছিলাম না।
আচ্ছা,
ওইটা আমার মানে ওভার হয়ে যেতেছিল, অনেক ওভার থেকে ওভার হয়ে যাচ্ছিল, আর আমিও ওরে এতটাই ভালোবেসে ফেলছিলাম বা এতটাই ই করে ফেলছিলাম যে ওরে আমি নিজেও ছাড়তে চাইছিলাম। তো যাক, 4 বছরে অনার্সের মোটামুটি গেল, অনার্সের রেজাল্ট মাশাআল্লাহ দিলে খুব ভালো আসলো, খুবই ভালো, মানে আমার যেটা কল্পনার বাইরে, আমি স্টুডেন্ট হিসাবে কিন্তু অতটা ভালো না, আমার রেজাল্ট এত ভালো আসলো যে আমি কল্পনা করতে পারিনি। যাক, আমি তখন ওইখান থেকে যখন এই ঝামেলাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না, তখন আমার ওই ওইখান থেকে আমি একটা কথা মিস করছি, রেজাল্টের আগেই আমি মায়ের ফোন দিয়ে বললাম যে মা আমার অবস্থা তো প্রচন্ড খারাপ, ওইটা তো আমার সাথে হয়েই চলতেছে। তখন আমার মা জানিয়ে দিল, হ্যাঁ এতদিন পর আমরা তো মনে করছি এটা সব শেষ হয়ে গেছে, তুই তো আমার কিছু বলস নাই, তাড়াতাড়ি তুই ঢাকা চলে আস, সব বাদ দে। তখন আমি ঢাকা চলে আসি।
আচ্ছা,
ঢাকা চলে আসার পর তৎকালীন ঢাকাতে আপনার বাইতুল মোকাররম মসজিদের ঠিক উল্টা দিকে, যেখানে বর্তমানে আপনার এই যে পল্টনের যে মার্কেট গুলো, এখানে একটা হুজুরের বাড়ি নামে একজন হুজুর ছিল, খুব নাম করা পীর সাহেব, ওনার সবাই সম্বোধন করতো, তো এই হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর সরি ওনারা আগে যায়, উনি আগে গিয়ে ডিটেলস বলার পর বলে যে আমি তো কারো কারো বাসায় যাই না, ওরে নিয়ে আসেন। তো পরের দিন আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার ওনার যে রিচুয়াল রাত রাতের বেলা রিচুয়াল বসায়, বসানোর পর আমার মায়ের ওই রুম থেকে বের করে দেয়, আমার বাবা ওই রুমে থাকে। থাকার পর ওই মেয়ে আমার ওরে আনে, ওরে যেভাবে আনে আনার পর ওর সাথে কনভার্সেশন শুরু করে। তো ও মানে কোনো কোথাও কোনোভাবে মানে এত বড় একজন হুজুর কোনোভাবেই উনি ওনার মনে হয় বেস্ট ট্রাইটা আমার জন্য করছিলেন কিন্তু পারেনি। তো আমার কিছু তাবিজ টাবিজ ইটি করে দিল যে এগুলা রাখলে সাথে মানে খারাপ তেমন খারাপ কিছু করতে পারবো না, তবে ওরে একেবারে তাড়ানোটা সম্ভব না। তখন আমার রুম থেকে বের করে দিয়ে আমার বাবা একটা বুদ্ধি দিল কি যাক ছেলে যাই হয়েছে বয়স হয়তো বা এখন একটু কম, তারপর ওর একটা কাজ করে নাকি একটু বিয়ে করে দেন। তো আমি তখন আবার কোম্পানির নামটা কি প্রকাশ করবো
না দরকার নাই,
আচ্ছা যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব নেই মার্কেটিং সেলসে,
জি
সেলসে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট বিক্রি করা,
জি জি
একটা নর্মাল একটা মোটামুটি একটা ভালো কোম্পানি নর্মাল হইতো। ওই জয়েন করি, জয়েন করার পর মোটামুটি 14-15 মতো মেয়ে ওনারা দেখে আমার জন্য, তো দেখার পর সবগুলাই বিয়ে হয় 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 কিন্তু লাস্টের দিকে গিয়ে শেষ,
আচ্ছা ক্রস হয় না শেষ পর্যন্ত,
শেষ পর্যন্ত গিয়ে অবস্থা শেষ। তখন আমার কি করলো আমার বাবা আর মা একটা ওনাদের কি প্ল্যান আমি এখন পর্যন্ত জানি না, এখন পর্যন্ত এটা আমি বিয়ে করতে পারিনি। আমার যেদিন বিয়ে, বিয়ের দিন রাত 8 পর্যন্ত আমি জানি না আমার বিয়ে, আমাদের বিয়ে কিন্তু সাধারণত রাত 12-1 বাজে হয় জানেন মনে হয়,
আমি জানি
রাতে আমাদের বিয়েতে রাতে হয়। তো যখন রাত 12-1 পর্যন্ত আমি জানি না আমার বিয়ে, যখন 8:30-9 বাজে আমার কিছু একজন আমার কিন্তু কোনো ফ্রেন্ডই নেই, আমার এই এই বয়স পর্যন্ত আমার প্রায় 30 আপ 31-30 এরকমই বয়স চলতেছে, আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই, ঠিক আছে
অস্বাভাবিক একটা ব্যাপার,
আমার কিন্তু কোনো ফ্রেন্ড নেই, ঠিক আছে। তো আমার দু একজন লোক আসে, আসার পর আমার একজন সাজে, তখন আমি বুঝি যে আমার বিয়ে। দেখ বিয়ে হওয়ার পর 1 ওরে আমি আর দেখি না, 1 এজ ইউজুয়াল নর্মাল মনে করলাম যে যাক এবার নর্মাল লাইফ লিড করবো, সুন্দরভাবে জব করতাম, বাসে আসতাম, খাওয়া দাওয়া করতাম, বউর সাথে ঘুরতাম ফিরতাম। এই 1 পর এবার অত্যাচারটা শুরু হলো আমার ওয়াইফের সাথে, তাকে বিভিন্ন ভাবে আপনার প্রবলেম ইউ করতো, তাকে মানে তাকে আপনার এই মানে দেখা যেত ছাদে গেছে কাপড় শুকানোর জন্য তারে ইয়ে করতেছে আপনার ধাক্কা মারতেছে, তারপর মনে করেন এই আপনার
বলেন অসুবিধা
নেই ধাক্কা মারতেছে, তারপর আপনার ই করে আপনার মানে মানে যে কোনো ভাবে হোক তারে মেরে ফেলার চেষ্টা বা তারে অসুস্থ করার চেষ্টা বা তারে মানে যেভাবে হোক তারে কিছু একটা করার চেষ্টা করতেছে। তারপর রাত্রেবেলা যখন আপনার আমার সাথে শোয়, তখন দেখা যায় তার সাথে আমার একটা দূরত্ব মানে যেভাবে কিছু একটা করে আমার সাথে তার একটা দূরত্বর গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তখন আমার মা আমার ওয়াইফকে পরামর্শ দিল কি যে একটা কাজ করো, তাহলে তুমি বেবি কনসেপ্ট করার চেষ্টা করো, বেবি কনসেপ্ট করলে হয়তো এই প্রবলেমটা থেকে তোমরা সলভ হতে পারবা। তখন আমার ওয়াইফ তখন সালটা আনুমানিক আপনার 2011 সাল, তখন আমি ওই কোম্পানি ছেড়ে বর্তমান যে আমি ওর সাথে বললাম অফিয়ারে ওই কোম্পানিতে জয়েন করছি। ওই কোম্পানিতে জয়েন করার পর আপনার আমার বেবি ওয়াইফ আপনার টানা ট্রাই করা শুরু করলো, তো আমার কনসেপ্ট হতো বেবি বাট ঠিক 4-5 মাথায় আমার বেবিটা মিসকারেজ।
আচ্ছা
6-7 ঘটনাটা ঘটার পর লাস্ট মোমেন্টে একজন লোক ছিল আমাদের এখানে নাম করা, ওনারা আইনা অনেক কিছু করলো, ওনারা রিচুয়াল, এবার আমার সাথে কোনো রিচুয়াল না, ওয়াইফের সাথে রিচুয়াল রিচুয়াল করে অনেক তাবিজ টাবিজ দিয়ে দিয়ে ওরে দেশে পাঠিয়ে দিল, আমি ঢাকাতে রয়ে গেলাম। এবার বেবি কনসেপ্ট হইল, হওয়ার পর আমাকে এখন ও যেহেতু দেশে চলে গেছে আমার তো একা পাইছে, তো ও রাতের বেলা আসতো, রাতের বেলা এসে ও আমার সাথে ওই যে আগে যে কাজগুলো করতো আর কি অ্যাজ হাজবেন্ড ওয়াইফ, ওই কাজটা সে আমার সাথে করতো, অন্য কিছুই না, আর কথাবার্তা বলতো, আর আমাকে শুধু হুমকি দিত বিয়ে করছো বাচ্চা নিবি তো দেখে দেবো তোর এই করবো সেই করবো, তখন আমার সাথে খুব খারাপলি ব্যবহার করতো শুরু করা শুরু করতো। তো আমার লাস্ট একেবারে আর ডিটেলস হতে এত সময় নেই বলার, বলতে গেলে অনেক ইসের ব্যাপার, এর মাঝখানে অনেক কাহিনীও চলে গেছে। তো লাস্ট এই কিছুদিন আগে আর কি বেশ কিছুদিন আগে আয়ুব বাচ্চু স্যার যেদিন মারা গেল, ওই দিন একটা রিচুয়াল হয় আমার বাসায় সকালবেলা। রিচুয়ালের মধ্যে ওই মেয়েরে অনেক ইটি করে ওই যে বললাম যে একজন পাওয়ারফুল লোক আসছিল, উনি মোটামুটি একটু বিরত করতে পারছে, বিকজ আমার একটা বেবি হয়েছিল, একটা ছেলে বেবি যার বয়স 1 বছর 1 মাস এখন চলতেছে। তো এই বেবিটা হওয়ার পর ওরে ই করে দেয়। তো যেদিন আয়ুব বাচ্চু স্যার মারা যায় ওই দিন রাত্রের বেলা, আমি আয়ুব বাচ্চু স্যারের অনেক বড় একজন ফ্যান ছিলাম, তো আমি ছাদে দাঁড়িয়ে কান্না করতেছিলাম অটোমেটিকলি। আর ওই ফেসবুকে ওনার যে ইগুলা আছে, আবার ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে ওনার ইগুলা দেখাইতেছিল, দেখতেছিলাম। তো পাশের ঠিক বিল্ডিং এ দেখলাম যে ও দাঁড়ানো। তো ওটা দেখে ও দাঁড়ানো পাশের বিল্ডিং এর ছাদে, আমি তো আমার বিল্ডিং এর ছাদে, ও পাশের বিল্ডিং এর ছাদে, ও এবার আমার পাশে না, আমার পাশের বিল্ডিং এর ছাদে। ঠিক আছে, ও দাঁড়ানো, ও দাঁড়ানো, ও দাঁড়ানো অবস্থায় আমার বলতেছে যে আমি তো চলে গেলাম ঠিকই, আমি আসবো আবার, এটাও সত্যি, তবে তুমি তোমার লাইফে কোনোদিন আর গ্রোথ করতে পারবে না, তুমি তোমার লাইফে কোনোদিন আর মানে স্ট্রাগল করে টিকে থাকতে পারবে না, তোমার এই শেষ। তো আমার যেহেতু মার্কেটিং এ চাকরি করি, আমার একটা গাড়ি বাইক ছিল আর কি, তো অ্যাক্সিডেন্টে আমার কিছুই হয়নি, আমার তো মোটামুটি একটা মানে ইঞ্জুরি হয়েছিল, আমার বাইকটা শেষ, তারপর একদম শেষ, মানে এই আছে ছবি আছে আমি দেখাইতেছি, আবার যা আসছিল এটা মানে চালানোর মতন কোনো ই ছিল না, সবকিছু শেষ। তারপর আস্তে আস্তে কি হলো, আমার অর্থনৈতিক ক্রাইসিসটা শুরু হয়ে গেল, মানে অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলাম। তারপর আপনার শুরু হলো আপনার ফ্যামিলিগত ভাবে মেন্টালিটি চাপ নিতে না পেরে, আমি প্রায় সময় যেহেতু আমি আসলে একটা মেডিকেল লাইনে আছি আপনি জানেন ভালো মতো রাহুল ভাই, আমি এই ঘুমের ড্রাগস নেওয়া শুরু করলাম, যে ঘুমটা বেশি হলে হয়তো ভাই প্রবলেম
চলে যাবে,
এত মাত্রায় যে মাত্রা মনে করেন 0.5 এর একটা ঘুমের ওষুধ খেলে দেখা যায় একটা মানুষ কিন্তু অনেক ক্ষুণ্ণ হয়। আমি 20টা ট্যাবলেট একদিনে খেয়েছি ওর যন্ত্রণা থেকে ঠিক আছে বাঁচার জন্য, বাট আমার কোনো কাজ হয় না, ঘুমই আসতো না। তো এখনো আমি মানে এখন আমার অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছে, আমি এমন দেশের মোটামুটি একটা স্বনামধন্য কোম্পানি বর্তমানে যেটাতে আসছি, নামটা প্রকাশ করতেছি না, যেটাকে মাইনে পাই, কিন্তু দেখা যায় কি এমন একটা সময় আমি আজ যে আমার বাচ্চাদের একটা ল্যাকটোজন বা একটা স্যালাড কিনে খাওয়াবো ওই টাকাটা আমার পকেটে থাকে না, আর আমি মানে এমন ভাবে দুষে গেছি মানে আমি ফিনিশ।
আর আপনাকে যা বলেছিল সেই কথাটা ফুলে গেছে।
হ্যাঁ, আর মাঝে মাঝে দেখি। আর আরেকটা জিনিস কি, আমি ওই যে চ্যালেঞ্জটা এই জন্যই বললাম যে আমি যখন তারা স্মরণ করি সে আসে, সে আসে, সে কথাবার্তা বলে, সে অনেকবার জিজ্ঞেস করছি যে আমি তোমার কি সমস্যা করছি, বলছে না এটা বলা যাবে না, তবে তুমি আমার সমস্যা করছো, আর তুমি যদি আমার ছেড়ে দিতে তাহলে যখন ওই যে প্রথম অবস্থায় তোমার ইয়ে পিসি যখন ইয়ে করছিল তখনই ছেড়ে দিতে, এখন কেন ছাড়তেছো এত বছর আমার সাথে থাকে।
আর আপনি কোনোদিন ডাক্তার দেখেছেন?
ডাক্তার তো বলে লাভ নাই, যেহেতু মেডিকেল লাইনে আসছি তার পরবর্তীতে ডাক্তার একের পর এক, তো সব বলতে হ্যালুসিনেশন আর সব ওই ঘুমের ওষুধ, ঘুম বিশেষ করে ঘুমের ওষুধ, আর আপনার ওই মুড অন ট্রানজিট নামগুলো বলে দিলাম,
নাম বলতে হবে
আচ্ছা, এই টাইপের কিছু মেডিসিন। আর মানে বিশেষ করে বলতে যে আপনার ওই ইটা করতে কি বলে ওই যে যোগ ব্যায়াম ওই করে নিজের নিঃশ্বাস ইটা করতে আর ঘুরতে টুরতে ইয়াতে,
বাট লাভ হয় নাই
না এখন পর্যন্ত, কোনো লাভ নাই।
এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে আপনি যদি নিজে দেখতেন তাহলে হ্যালুসিনেশন বলতাম, আমি জানি না, আমি একেবারেই মানে বলছি। তো আপনি যেটা বলছেন যে আপনি এখন ডাকলে আপনার পাশে চলে আসবে এবং আপনার পাশের খালি চেয়ারে বসবে, যে লাইট অফ করতে হবে এবং যে কেউ নাকি সেটা দেখতে পারবে, এটা তো খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার।
আমি এটা এই জন্য বললাম যে
আপনি যাকে যে কাউকে চ্যালেঞ্জ করছেন,
আমি চ্যালেঞ্জ করতেছি, হ্যাঁ, শুধু জাস্ট আপনার আমার একটু গোসল করতে হবে আর একটা জিনিস সাথে নিতে হবে, এই পাশে এসে বসে যদি কথা না বলে তাহলে
মানে যিনি দেখবেন তার সাথেও কথা বলবে
100% যদি কথা না বলে
এবং যিনি দেখবেন তার কোনো ক্ষতি হবে
না, কোনো সে কারো কোনো ক্ষতি করবে
শুধু আপনার,
শুধু আমার,
ওকে, তো দেখতেই পারে যে কেউ মানে চাইলে দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা, যে আপনার কিছু বলার নাই এখন আপাতত,
থ্যাংক ইউ, দোয়া করবেন না একটু,
যদি অবশ্যই আপনি বলছিলেন যে আপনার চাকরির জন্য আপনার স্বাভাবিক জীবন যাপনের জন্য ব্যাহত হচ্ছে এই ঘটনার কারণে, আপনি ঠিক মানে ভালো করতে পারছেন না লাইফ, এবং আপনার অনেক ভালো করা উচিত ছিল, আপনি একজন ভালো স্টুডেন্ট, আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করছেন, তারপরে আপনার যে গ্রোথটা হওয়া দরকার এবং লাইফে যে জায়গায় যাওয়ার কথা আপনার সব সুযোগ থাকা সত্ত্বেও সেটা আপনার হচ্ছে না, এবং আপনি যে টাকা স্যালারি পাচ্ছেন সেই টাকা থেকেও আপনি কোনো কিছু সঞ্চয় করতে পারছেন না, সেভিং হচ্ছে না আপনার, এবং আপনার সংসারই চলছে না বলতে গেলে, সেটাই খুবই দুঃখজনক ঘটনা, এবং আমরা সবাই দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে পারেন, সেই প্রার্থনাই করব এবং আপনার মঙ্গল কামনা করছি।
আশা করছি যে আপনারাও ঠিক একইভাবে আমার মতোই আপনারা তার মঙ্গল কামনা করবেন। এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের একটা গুড নিউজ আরো একবার দিতে চাই। সেটা হচ্ছে যে অ্যানিভার্সারির কথাটা শুনলেই আমাদের খুব মানে আনন্দ লাগে এবং অ্যানিভার্সারি মানেই আমাদের চারপাশে অনেক উৎসব, অনেক কিছুর কথা মনে হয়। আর সেটা যদি হয় পাঁচ বছরের মানে ফিফথ অ্যানিভার্সারি তাহলে কোনো কথাই নেই। আমি বলছি দারাজের কথা, দারাজের ফিফথ অ্যানিভার্সারি ক্যাম্পেন নিয়ে। ইয়েস, এই ছয় সেপ্টেম্বর দারাজ পা দিবে পাঁচ বছরে, আর সেই উপলক্ষে দারাজ ভূত এফএম লিসেনারদের জন্য একটা গিফট নিয়ে আসছে। সেটা হচ্ছে অ্যামেজিং একটা গিফট ভাউচার আমি বলবো, এবং ভাউচার কোডটি হচ্ছে ভূত 500, BHOOT 500 অর্থাৎ 500। আর অবশ্যই আপনাদের এই ভাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। যারা যাদের দারাজ অ্যাপ নেই তারা তাড়াতাড়ি দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন এবং আপনি পেয়ে যাবেন 500 টাকা ডিসকাউন্ট থেকে 3000 টাকার ওপর ডিসকাউন্ট, 3000 টাকার, আচ্ছা 3000 টাকার ওপর 500 টাকার ডিসকাউন্ট, মানে 3000 টাকার ওপর হলে 500 টাকার ডিসকাউন্ট। আমি প্রথমবার ভুল বলেছিলাম, আরেকবার মনে করে দিলাম। আর আপনারা যারা ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসেন বা যারা আপনারা আছেন ভূত এফএমের সাথে, এখন দেরি না করে দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন এবং ডিসকাউন্ট ভাউচারটির কোডটি হলো ভূত 500, 3000 টাকার ওপর কিনলেই 500 টাকা ডিসকাউন্ট। বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। তো চলুন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আবারও যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ফেসবুক দিয়ে ঘুরে আসব এবং দেখব যে কারা কি লিখছেন আমাদেরকে, এবং আমাদের যারা লিসনার রয়েছেন তারা অনেকেই আমি বিশ্বাস করি যে এক্সাইটেড যে ঘটনাটা ভাইয়া একটু আগে বললেন সেই ঘটনাটি শুনে, এবং এই এরকম ঘটনা আমি আসলে অনেকদিন শুনিনি এবং খুবই অদ্ভুত ঘটনা, এবং আসলে কখনোই শুনিনি যে আপনি দেখতে পাবেন, উনি দেখতে পাচ্ছেন না, অন্যরা দেখতে পাচ্ছেন, এরকম পর্যন্ত বিশ্বাস করা যায়। কিন্তু আপনি উনি চ্যালেঞ্জ করছেন যেভাবে যে আপনি চাইলেই এখন দেখতে পাবেন, এইটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। এবং এইটা ভাবতে গেলেও কিরকম ভয়ঙ্কর লাগে না? আমার কাছে তো খুব ভয়ঙ্কর লাগে। এবং আশা করছি যে আপনারা এই সম্পর্কে লিখবেন ফেসবুকে আমাদেরকে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। তো আমি দেখতে পাচ্ছি যে সজীব দত্ত আমাকে লিখেছেন, ভাইয়া অনেক ভয় লাগলো ফার্স্ট স্টোরিটা, আমিও আমার গল্প পাঠাতে চাই। আপনি চলে যান ভূত এফ এম এট রেডিও ফুর্তি ডট এফ এম অ্যাড্রেস। আমি এখন রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি, এর আগের বার ভূত এফ এম এর পেজ থেকে পড়ছিলাম। এস কে শাকিল আমাদের সাথে আছেন এবং লাভ ফ্রম ময়মন সিং তাই লিখেছেন। আশিক সোহান চট্টগ্রাম থেকে শুনছেন। মোতালেব খানের কাছে এটা ভালো লাগে এই ঘটনাটা। মুহতাসিম রহমান অদিত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাবিবুর রহমান, তিনি বলছেন যে ঘটনাটি তার বিশ্বাস হচ্ছে না, আমার কাছেও খুব অদ্ভুত লেগেছিল ঘটনাটি। জেভিয়ার ফাহিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে এবং তিনি বলছেন সেই স্টোরি। মেহেজানুর রহমান এবং তিনি আমাদের সাথে আছেন, এবং মিজানুর রহমান তিনি ফার্মগেট থেকে আছেন, তিনি হচ্ছেন অসাধারণ কাহিনী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এমডি শানায়েল এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহেল খান হৃদয়, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুনিফা আক্তার মিথুন, আমাদের সাথে আছেন সিয়াম শেখ, আছেন শারহান সাদ, আছেন মুতাসিম রহমান অদিত, আছেন এমডি মেহেদী হাসান সানি, আহমেদ শ্যামল, অপু রায়হান, এমডি শফিকুল ইসলাম সানি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সুফল রাজ আমাদের সাথে আছেন, রাজ হুসাইন তাহসিন আছেন আমাদের সাথে, রেজওয়ান রৌহা আছেন, মুসাব কামাল আছেন, প্রদীপ কর্মকার, এছাড়াও শফিন শাহ নূর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রাতুল আহমেদ আছেন আমাদের সাথে, আতিকুল ইসলাম আছেন, বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন, তানভীর রুবি আছেন আমাদের সাথে, নিসার আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, মোমেন আকন্দ এবং মাসুম খান তালহা সহ আরো অনেকে। ভাই আমি আপনার কাছে আরো একবার একটু আসতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে এই যে আপনি যে ঘটনাটি বললেন এবং এই ঘটনাটি আপনি কখনো যাকে দেখতে পান তার মাধ্যমে অন্য কারো হেল্প করতে পেরেছেন, বা আপনাকে আগাম কোনো খবর বলে দেওয়া বা এরকম কোনো হেল্প কি কখনো করেছে? এই ধরনের কোনো হেল্প কখনো সে করেনি? এবং আপনি কারো মানে এটা মানে আপনার কোনো অন্য ধরনের কোনো উপকার টুপকার এই পড়াশোনা ছাড়া অন্য কারো উপকার করতে পারেন না আপনি, মানে এইভাবে কোনোদিন হয় নাই? আচ্ছা, এটাই আমার জানার ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার যে দ্বিতীয় ঘটনাটি আমাকে বলেছিলেন সেই ঘটনাটি আমরা শুরু করি, তার আগে আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ জাকির হোসেন, এসেছি মিরপুর 12 থেকে।
জি,
ঘটনাটি 20-25 বছর আগের ঘটনা। এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ঘটনা। আর মানে ঘটনাটা দুইটা জায়গাকে কেন্দ্র করে, মানে প্রথম ঘটনাটা যেটা বলছি আর একটা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঘটনা। সেখানে এক মৌলানা সাহেব ছিল, নাম বলবো না, সবাই চিনবে এক নামে। আর ময়মনসিংহের একটা হুজুর ছিল, মানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের মতো খাতির ছিল, বন্ধুত্বের মতো। তো আমি ঘটনাটি শুনেছি আমার এক মামার কাছ থেকে, সে আমায় বলেছে ঘটনাটি। একদিন এশারের আজান দিয়েছে, এখন হুজুর নামাজ পড়বে, নামাজ পড়ে এখন খাদিমের কাছে বলেছে যে ওযু করার পানি দিতে, সে পানি দিয়েছে। অপরদিকে হুজুরের স্ত্রী আবার মানে পিঠা বানাচ্ছিল, ওই তার যে বন্ধু আছে ময়মনসিংহের তার কাছে পিঠা পাঠাবে রাতে। এখন পিঠা বানানো শেষ, সে পিঠাগুলো মানে রেখে বলছে যে যাও এই পিঠাগুলো তুমি তার কাছে দিয়ে আসো। এখন সে এসে মানে হুজুর তো ওযু করতে বসবে, এখন ওযু করা শুরু করেনি, বলছে যে হুজুর মানে সে তো পিঠা পাঠাতে বললো, এখন রাত তো অনেক হয়ে গেছে, কারণ গ্রাম অঞ্চল আরো 20-25 বছর আগে ঘটনা এটা, তখন তো গ্রাম অঞ্চল আরো শুনশান ছিল। তো হুজুর বলছে হ্যাঁ এটা আসলে ঠিক, রাত হয়ে গেছে, তা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো। সেই কথা বলে তার বা হাত দিয়ে ওই খাদেমের ঘাড়ে ধরলো, মানে আলতো করে ধরলো, ধরে মানে দেখাচ্ছে যে ওই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছ, বলো হ্যাঁ, তারপর বলছে তুমি ওই লাইট বরাবর যাবে, অন্য দিয়ে তাকাবে না, ডানেও তাকাবে না বাঁয়ে তাকাবে না, লাইট বরাবর যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এখন হুজুর বলেছে শুনতে বাধ্য, তা না হলে ব্যাধি হবে। সে কি করলো, লাইট বরাবর ওই লাইটের দিকে তাকিয়ে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ মানে সে জানে না কতক্ষণ হয়েছে, গিয়ে দেখে ওই যে ময়মনসিংহের গফরগাঁয়ে যেখানে আরেক হুজুর কাছে পাঠানোর কথা ছিল সেই হুজুর ওযু করা শুরু করেছে, মানে হাতে কবজি পর্যন্ত ধুয়েছে, মানে চমকে গেল, এসে চমকে গেল, মানে কিছু বলছে না, কারণ যদি আবার প্রশ্ন করে হুজুর রেগে যায়। পরে বলল যে হুজুর আপনার জন্য পিঠা পাঠিয়েছে। পরে বলল আচ্ছা ঠিক আছে এখানে রাখো। পরে বলল আজকে কি আমি এখানে থেকে যাব নাকি চলে যাব। পরে বলল না থাকার দরকার নেই তুমি চলে যাও। পরে বলল যে রাত হয়ে গেছে অনেক, এখন কারণ অনেকটা কিন্তু পথ, একটা দুইটা না অনেকটা পথ, আর তার মধ্যে রাত। পরে হুজুরও ওই আগের মতোই বা হাত দিয়ে তার ঘাড়ে আলতো করে ধরলো, ধরে বলছিল ওই যে দেখো লাইটটা, মানে সে যা বলেছিল। পরে বলছে ওই লাইট বরাবর যাবে, বাস সে আগের মতোই পুনরায় লাইট বরাবর যাচ্ছে, গিয়ে দেখছে হুজুর এখন ওযুই করছে। ওইখানে চমকে গেল, বলল যে হুজুর সেও লাইট দেখালো আপনিও। পরে বললো যা দেখেছ চুপ থাকো, এসব বলার দরকার নেই। কিন্তু মানে হুজুরের কথা সেটা মানে, কারণ ওই যে মানুষের মানে কিছু কিছু মানুষ আছে পেটের কথা থাকে না, সে সকালে উঠে সবাইকে মানে বলাবলি করছে যে এই হুজুর লাইট দেখায় ওই হুজুর লাইট দেখায়, মানে বলছে মানুষ এসে মানে নানান মানে মুখে মুখে ছড়াছড়ি। তো একদিন মানে এক মায়ের এক ছেলে বিয়ে করিয়েছে মানে নদীর ওই পার, এখন ওই পার থেকে বউ মানে যাত্রী সহ নৌকা মানে লঞ্চ আসছে এদিকে, মানে নদীর এই পার আসবে, মাঝপথে এসেই ওটা ডুবে গেছে। তা এটা নিয়ে তো অনেক কান্নাকাটি, মানে হুজুর কিন্তু এখনো জানে না এটা, মানে মানে এলাকার মধ্যে এটা কান্নাকাটি মানে কান্নার ঝড় বইছে, সবাই কান্নাকাটি করছে, মা তো কান্নাকাটি করছি তো করছে, 2-3 দিন পার হয়ে গেছে, এখন মা শুধু সবাইকে বলছে যে আমার মন বলছে আমার ছেলে মরেনি, মানে পানির নিচে ডুবে গেছে কিন্তু তার মন বলছে তার ছেলে মরেনি বেঁচে আছে। তো মানে তারপর একজন এসে মানে মুরব্বী এসে বলল, মানে আমি আমি জানি যে আমি যে ঘটনাটা বলছি ওই এলাকায় যদি মুরব্বীরা থাকে তারা এই ঘটনা সম্বন্ধে তারা জানবে। তো বলছে যে তুমি এক কাজ করো সেই হুজুরের কাছে যাও, ওই যে কিশোরগঞ্জে যে হুজুর কথা বললাম ওই হুজুরের কাছে যাও, আমি নাম বলবো না। বললো সে হয়তো কিছু করতে পারে। তো মা কি করলো, গিয়ে হুজুরের কাছে গিয়ে মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল, বললো হুজুর আমার মন বলছে আমার ছেলে মারা যায়নি, আপনি কিছু একটা করেন। এখন মায়ের মা কান্নাকাটি করছে, সে কিছুই করতে পারছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো নদীর পাড়ে আসলো, মানে গ্রামের নানান লোকজন এসে হাজির, মানে ভিড় জমে গেছে একদম হই হুল্লোড়। পরে বলছে যে একটা কাগজে কি যেন আরবি লিখলো, লিখে বলছে যে কার সাহস আছে যে এই নদীতে ঝাঁপ দিবে এই কাগজটা নিয়ে, কিছু হবে না, তার কিছু হবে না, সে জীবিত ফিরে আসবে, হয়তো মানে একটু আধমরা হবে বা এমনি একটু অসুস্থ হবে, তাছাড়া তার কোনো ক্ষতি হবে না, সে জীবিত অবস্থায় ফিরে আসবে। কেউ রাজি হচ্ছে না, কেউ না। পরে হঠাৎ একটা মানে ছেলে, মানে মোটা কালো করে, মানে একটু লম্বা করে, সে বলছে আমি যাব। পেছন দিক থেকে ওর মা হাত ধরে বলছে না বাবা যেতে হবে না। পরে বলছে দেখো তুমিও মা সেও মা, আর হুজুর যেহেতু বললো যে আমি তো ফিরেই আসবো, আমি তো ওইখানে থাকবো না, তাহলে আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি যাই, সমস্যা কি। পরে গেল, মা তো কান্নাকাটি করছে। পরে বলছে শোনো কাগজটা তুমি হাতে নাও, যখনই নদীর এখানে একটা মানে পাক সৃষ্টি হবে তুমি এখানে লাফ দিবে, লাফ দিবে, নিচে যাওয়ার পর দেখবে যে বড় একটা সিংহাসনের মধ্যে একজন বসে থাকবে, তুমি তার কাছে গিয়ে সালাম দিবে, সালাম দিয়ে শুধু আমার এই কাগজটা তার হাতে দিবে, আর কিছু করতে হবে না, তখন সে যা বলবে আমাকে মানে জানাবে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো পাক শুরু হয়েছে, ও লাফ দিয়েছে, ও লাফ দিয়ে ভেতরে গেছে, গিয়ে দেখে এই যে আমরা যেমন এখানে বসে আছি, নিঃশ্বাস নিতে পারছি, মানে এখানে তো কোনো পানি নেই, কিন্তু ও নদীর নিচে গিয়ে দেখে যে সুন্দর একটা শহর, মানে হাজার হাজার মানুষ কাজ করছে, মানে হাতুড়ি সেনি মানে যেটাকে যে যায় ভাষা বলে আর কি কাজ করছে, মানে ওই আমরা যেমন দেওয়াল খুঁড়ি ওইরকম করে কাজ করছে। এখন ও খুঁজছে যে ওই বড় সিংহাসনের সেই লোকটাকে খুঁজছে, মানে হাঁটতে হাঁটতে দেখে অনেকটা দূর বসে আছে, তার কাছে গিয়েছে, মানে সে বলবে মানে কাগজটা দিবে, সেটা বলার আগে তাকে দূর থেকে বলছে এখানে এসেছিস কেন, লাভ নেই, যারা গেছে তারা ফিরবে না, চলে যা। পরে সালাম দিল, দিয়ে কাগজটা হাতে দিয়ে বলল যে আমাকে হুজুর পাঠিয়েছে। তো সে কাগজটা খুললো, খোলার পরে মানে আশ্চর্যের সহিত মানে বলছে যে ইস সে একটা আল্লাহওয়ালা লোক কেন এমন করে। পরে এই কথা বলে বলল আচ্ছা ঠিক আছে তুই যা, তুই যা, যেখানে ডুবেছে সেখানেই ভেসে উঠবে, এইটা বলে দিল বাস। তো উপরে আবার হুজুর কি করলো, কয়েকটা মাঝিকে বললো যে তোমরা নৌকা নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করো, মানে এইখানেই থাকবে, ও ভেসে ওঠার সাথে সাথে ওকে খপ করে ধরে ফেলবে। পরে বলল আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও মানে অজ্ঞান অবস্থায় মানে ভেসে উঠেছে, অমনি ওকে ধরে উপরে এনেছে, আনার পর হাতে পায়ে মানে তেল মালিশ করছে, করার পর মানে ও চোখ খুলেছে, চোখ খোলার পর হুজুর বলছে তুমি ঠিক আছো? পরে বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক আছি, আমি আপনাকে চিনতে পেরেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললো যে কি হয়েছে, কি বলেছে? পরে বললো মানে যা যা বলেছে নিচে এগুলো সব কিছু বললো, যে এই কথা বলেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ যেহেতু বলেছে তাহলে আপনার ছেলে ফিরে আসবে, আমি বলছি। তার দুই থেকে তিন দিন পর সেই একই জায়গায় নৌকাটা ভেসে উঠেছে, এবং আগে যেভাবে ওই পার থেকে এই পার আসছিল সেম টু সেম ওইভাবেই আবার আসছে, ওইভাবেই আসছে। মা কিন্তু ওইখানেই বসে আছে, মানে এই দুই তিন দিন সে
কোনো চেঞ্জ নাই,
মানে কোনো চেঞ্জ নেই, ওইখানেই আছে, আর ওই নৌকাটা যা আসছে ওইখান থেকে ওই একইভাবে আসছে। তারপর সবাই খুশি, এই ছিল মানে এইটা, এই হুজুরের আরো আছে যদি আপনি বলেন তাহলে আমি বলবো।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমরা আরো একটা ঘটনায় যাব, তবে তার আগে ভূতাশ্রমে যে পেজটা রয়েছে ফেসবুক পেজ সেখানে একটু যেতে চাই, এবং সেখানে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন আমাদেরকে, এবং আশা করছি যে আপনাদের সবার এখন পর্যন্ত যা ঘটনাগুলো আমরা শেয়ার করলাম সেগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে ঘটনাগুলো আমাদের সাথে এখানে এখানে আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রাতুল আহমেদ আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে রাসেল ভাই ভালোবাসা অবিরাম, ছয় বছর ধরে সাথে আছি। তাসকিন আহমেদ আমাদের সাথে আছে এবং তিনি বলছেন অনেক ভালো লাগছে। রেজওয়ান আমাদের সাথে আছেন, আমাদের সাথে মেহরাব হাসান সুত্তা, সেকেন্ড স্টোরিটা খুব ভালো লাগলো, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আনোয়ার মোর্শেদ, লাস্ট স্টোরিটা ওয়াজ অসম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। সাদমান লাবিব, থার্ড স্টোরিটা বেশ,
আমিন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন খান হৃদয়, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জেহাসিব, নাহিদ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরোহী জান্নাত, এছাড়াও আদিত্য রয় আমাদের সাথে আছেন, আদনান ফারাবি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি মারুফ আহমেদ নিবহাত, আমাদের সাথে আছেন শাহরিয়ার জিসান, আমাদের সাথে আছেন আর জে রাসিব, সাদমান লাবিব আমাদের সাথে আছেন, হৃদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নীল আকাশ, হাকিম হাকিম ইয়াহিয়া মুন্না আমাদের সাথে আছেন, ফকিরা পুল থেকে দ্বিতীয় কাহিনীটি নিয়ে গবেষণা করা উচিত, আর জাহাসিব আমাদের সাথে সেকেন্ড কাহিনীটার কথা বলেছেন, তৌফিক আহমেদ আমাদের সাথে বলেছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এম ডি ফারুক খান, মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন নাটোর থেকে, আমাদের সাথে আছেন সজীব হাসান, এছাড়াও নীল আকাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এস কে শাকিল, এন এইচ এফ মাহির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে জেরিন মনিকা, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শাকিল, এম ডি রাশেদ এস কে আমাদের সাথে আছেন, মাহবুবুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ বিপুল হুসাইন জামিল, এছাড়াও খালিদ হাসান নীরব আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাব্বানি রেশাদ, এছাড়াও মোহাম্মদ শাকিল আমাদের সাথে আছেন, এম টি বেলায়েত হুসাইন শিশির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ, নাজমুল আহমেদ আমাদের সাথে আছেন, আরো অনেকেই আমাদের সাথে আছেন। আশা করছি যে অনেকেই বলছেন, রাসেল আহমেদ যেমন বলছেন আমি একটা গল্প পাঠাতে চাই, আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuti.fm which is bhutfm@radiofuti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি নিতে পারি, এবং বিরতির পরে আবারও ফিরে আসতে পারি, এবং আপনাদেরকে আরো একবার বলি আপনারা যারা ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuti.fm which is bhutfm@radiofuti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, ইটস আপ টু ইউ। এবং আমাদের যারা ফেসবুক পেজ বা ইমেলে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel, এই দুটো অ্যাড্রেসে। এবং আশা করছি যে এই দুটো অ্যাড্রেসে আপনি আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখবেন এবং সেটা নিয়ে আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে কেমন লাগছে আপনার কাছে, এবং আমরা আশা করব যে আপনাদের ভালোই লাগছে। আমাদের যে টুইটার আছে @rasel_bhutfm সেখানে যে আপনি খোঁজ নিতে পারেন এবং আপনি লিখতে পারেন আপনার যেটা ভালো লাগছে খারাপ লাগছে সবকিছু আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি মানে কিন্তু কথা আমার বিরতি আপনাদের না, কারণ আপনাদের জন্য রেখে যাচ্ছি একটা চমৎকার ঘটনা, একটা অডিও ক্লিপ, এবং আশা করছি যে অডিও ক্লিপটি আপনাদের অনেক ভালো লাগবে। স্টে টিউনড রেডিও ফুড রেড এফএম এন্ড ডু ফুড। তবে তার আগে ভাই আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, আমি ভুলে যাবো, সেটা হচ্ছে আপনাকে যদি আমি একটু জিজ্ঞেস করি যে আপনি এই যে যার কথা বললেন তার সাথে আপনার কোনো ছবি আছে?
না,
কোনো ছবি নেই। কখনো তোলার চেষ্টা করেছেন?
না।
যদি কখনো তুলতে পারেন তারা অবশ্যই আমাদেরকে পাঠাবেন, আমরা সবাইকে দেখাতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি।
মশা, দা রক্ত চোষা, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি ভালো থাকার দলে, এজন্য জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। যাই হোক, আমার নাম হচ্ছে খোকন, আমি এখন বর্তমানে কাতারে আছি, কাতারের দোহাতে। আমার দেশের ভাষা হচ্ছে পাবনাতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা হচ্ছে দু হাজার পনেরো সালের জ্যৈষ্ঠ মাস, আমের সময়। আমি এখান থেকে ভ্যাকেশনে বাংলাদেশে গিয়েছিলাম। তো যে ঘটনা সেটা আসলে আমার বলে রাখা ভালো, আমার এক আপু আর ভাইয়া থাকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভাতে। তো আমার ভাইয়া হচ্ছে রহনপুর পৌরসভার একজন পরিচিত ফিগার। তো উনারা আমাদেরকে ইনভাইট করে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জেলা, তো আমাদেরকে আমের আম খাওয়ার জন্য আর কি ইনভাইট করে ফ্যামিলি সহ। তো আমি আমার ওয়াইফ আমার বাচ্চা সহ আমরা মানে ট্রেন যোগে এই সর্দি থেকে তারপরে রহনপুরে যাই আর কি। তো রহনপুরেই আসলে আমি বুঝতে পারিনি যে আসলে আমাদের এই বেড়ানোটা এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হবে বেড়ানোর মধ্য দিয়ে। সত্যি কথা কখনোই কল্পনাও করিনি। এর আগেও আমি রহনপুরে গিয়েছিলাম, বাট ওই ভালো লাগা থেকে আবার যাওয়া, কিন্তু এইবারের যে বেড়ানোটা এটা যে এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আমরা ঘটনাতে চলে যাই। তো আমি বলে রাখি, আমার ভাইয়া যেই ফ্ল্যাটে থাকতো, যে বাসাটায় থাকতো, বাসাটা হচ্ছে পাঁচতলা একটা বাসা, তার ফোর্থ ফ্লোরে থাকতো ভাইয়া। তো ভাইয়াদের কর্নারে হচ্ছে একটি গেস্ট রুম, যেখানে হচ্ছে যারা গেস্ট যেত তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। যাই হোক, প্রথম দিনে রহনপুরটা পুরো আবার ঘুরলাম আমার ছোট একটি ভাইকে নিয়ে। তো যখন আমরা সন্ধ্যার সময় চলে আসবো রহনপুরের ওই এলাকা থেকে, মানে যখন আমরা রুমের দিকে আসবো, তো তখন আমি খেয়াল করলাম যে রহনপুরের যে মেইন ব্রিজটা, যেটা সুইচ গেট বলা হয়, ওখান থেকে আপনি তাকালে কয়েকটি বড় বড় পুরনো গাছ সহ একটি কবরস্থান দেখতে পারবেন। জায়গাটা আপনি দেখলেই আপনার গা চমকে ওঠার মতো একটা জায়গা, একেবারে নদীর কোল ঘেঁষে, নদীর একদম একদম পাড়ের মধ্যে হচ্ছে কবরস্থানটা, আপনি খুব স্পষ্টই খেয়াল করতে পারবেন। তো ছোট ভাই বললো যে হ্যাঁ, এটা কবরস্থান, তো এটা অনেক পুরাতন একটা কবরস্থান। তো আমি যখন রুমে আসলাম, আমার কেন জানি কবরস্থানের ওই ওই যে সিনারিওটা আমার মনের ভিতরে একটি মানে মনের ভিতরে উঁকি দিচ্ছিল, বারবার বারবার উঁকি দিচ্ছিল। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন প্রায় রাত ১২টা বেজে গেছে, চতুর্থ তলার একটি কর্নার রুমে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল, যেটা বলছিলাম যে গেস্ট রুম। তো গেস্ট রুমে থাকতে দেওয়ার অবস্থায় সবাই ঘুমিয়ে গেছে, অন্যান্য রুমে সবাই আপুরা ভাইয়ারা সবাই ঘুমন্ত অবস্থায়। তা আমরা গিয়ে আমাদের শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বলে রাখি, রুমটা এরকম যে মানে দুপাশে হচ্ছে জানালা, জানালাটা হচ্ছে থাই গ্লাস দিয়ে আটকানো, প্লাস পর্দা দেওয়া দুই পাশে যে জানালাটায়, কিন্তু তখন পর্দাটা দেওয়া ছিল না। তো যখন ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরেই কেমন জানি শরীরটা একটু ভারী ভারী মনে হচ্ছিল, কেমন জানি গা ছমছম একটা পরিবেশ। আমি আমার ওয়াইফকে বললাম যে আমার জানি কেমন একটু অস্বস্তি লাগছে, কেন এমন লাগছে আমি জানি না, তুমি একটু প্লিজ দয়া করে মাথার কাছে যে জানালাটা আছে সেই জানালাটার পর্দাটা তুমি একটু দিয়ে দাও। তো উনি যথারীতি পর্দাটা দিয়ে দিল। পর্দাটা দিয়ে দেওয়ার পরে এখন বাকি রয়েছে শুধু আমাদের ডান পাশটা, যেটা আমি 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 বিছানার একদম ডান পাশে, মাঝখানে আমার বাচ্চা, বাম পাশে আমার ওয়াইফ। তো ডান পাশে জানালাটা খোলাই ছিল আর কি। তো খোলা থাকার পরে এখন আমার ওয়াইফ বলছে যে আমারও কেমন জানি গাটা একটু ছমছম করছে, তুমি জানালাটা একটু প্লিজ দিয়ে দাও। আপনি বিশ্বাস করবেন না যে আমি যখন জানালা দিতে উঠবো, আমি উঠে বসেছি, বসে আমার চোখটা ঠিক ১২টার সময় রাত, চোখটা ঠিক জানালা সহ একদম একদম দূরে এক জায়গায় চলে গেল। এখন আমি দূরে ভালো মতো খেয়াল করে দেখি যে সেই জায়গাটা অন্য কোনো জায়গা না, সেই জায়গাটা হচ্ছে আমার বিকেলবেলা দেখা সেই কবরস্থান, একদম স্পষ্ট বড় 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 দুটো আম গাছ, আম গাছের ওই পাশটায় কবরস্থান, কবরের যে বাঁশের যে এইগুলো সবগুলো স্পষ্ট দেখাই যাচ্ছে কবরস্থানটা। আমি একটু ভয় পেয়ে গেলাম রাসেল ভাই, আমি যথেষ্ট ভয় পেয়ে গেলাম ওই দৃশ্যটা দেখে। তো আমি তাড়াতাড়ি করে আমি জানলাটা পর্দাটা লাগিয়ে দিই, জানলার জানালার লকটা আটকে দিয়ে থাই ক্লাসে পর্দাটা লাগিয়ে দিই। তো যাই হোক, আমি এখন যেটা বলতে চাই সেটা আস্তে করে আমি ঘুমানোর চেষ্টা করছি, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না, শুধু ভাসছে চোখে কবরস্থানটা। তো একসময় রাত যখন দুটো কি আড়াইটা হবে, আমার এরকম ফিল হলো যেন দমকা একটা বাতাস এসে আমাদের গায়ে লাগলো। বলে রাখা ভালো, সব কিছু আটকানো, তারপরে মনে হলো যে দমকা একটা বাতাস এসে আমার গায়ে লাগলো। আমি হঠাৎ করে চোখ খুললাম, চোখ খুলে দেখলাম আমি অনুভব করছি রাসেল ভাই, রাত তখন 2:30, আমি তখন চতুর্থ তলায়, আমি অনুভব করছি যে আমার জানালার পাশে কিছু একটা অস্তিত্ব, আমি 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 ফিল করছি যে কিছু একটা ট্রাই করছে জানালাটা খোলার। আমি কোনো কথা বলতে পারছি না, শুধু অনুভব করছি যে কিছু একটা জানালা খোলার ট্রাই করছে। এক সময় আমার পায়ের কাছে যে জানালার যে অংশটা সেটা এক সময় খুলে ফেললো। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেছি। খোলার পরে আমি দেখি যে আস্তে করে আমার পায়ের কাছে যে জানালার যে পর্দাটা, ওই পর্দাটা হঠাৎ করে সরে গেল। আমি এত পরিমাণে ভয় পেয়েছি রাসেল ভাই, আমি নড়তে পারছি না। এখন দেখি আমার গা ছমছম করছে, এখন দেখি কালো একটি হাত রাসেল ভাই, একদম কালো কুচকুচে, মনে হচ্ছে সদ্য পোড়ানো একটি হাত, মেয়ে মানুষের হাত। এই জন্যে বলছি কারণ হাতে একটি গোল্ডেন কালারের বালা ছিল, লাল আর গোল্ডেন কালার মিক্স একটি বালা, কিন্তু হাতটা ছিল পোড়ানো, রগগুলো মনে হচ্ছে পুড়ে পোড়ালে যেরকম সদ্য চিতা থেকে তুলে আনা যে লাশের যে হাতগুলো হয়, পোড়ানো একদম কালো কুচকুচে হাত। তিনটা আঙুল দিয়ে আমার পায়ের টাকনোর উপরের ওখানে হাত দিয়ে শক্ত করে ধরে আমাকে টান দিচ্ছে। আমি কোনো কিছু চিন্তা না করে যখন টান দিল, আমি কোনো কিছু চিন্তা না করে বসে পড়লাম। বসে পড়ে আমি যখন জানলা দিয়ে তাকিয়ে দেখি জানলাটা তখন অর্ধেকের বেশি পর্দাটুকু টান দিয়ে, আমি ভালো করে খেয়াল করে দেখি যে জানালার অপর পাশে, আমি চতুর্থ ফ্লোরে এতটা উপরে, অপর পাশে একটি কালো অবয়ব দেখা যাচ্ছে। মনে হচ্ছে শাড়ি টাইপের কিছু একটা পরা কালো অবয়ব, শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে এবং কি ভয়ঙ্কর ভাবে হাসছে। আমি একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে হাতটা আমার পাটা ছেড়ে দিল, এবং তখন মনে হচ্ছে একটা না অবয়ব দুইটা, এবং তারা কথা বলছে এত উপরে যে বেঁচে গেলে আজকে, বেঁচে গেলে আজকে বলে একটা শব্দ মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে, জানালার পাশ দিয়ে ওই পাশ হয়ে আস্তে আস্তে শব্দটা মিলিয়ে গেল আর বলে যাচ্ছে যে বেঁচে গেলে আজকে, বেঁচে গেলে আজকে। আমি কোনো কিছু ইনা করে একটা চিৎকার দিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেলাম। আমার আপুরা ভাইয়ার সবাই ছুটে আসলো। আসার পরে আমার ওয়াইফ তো ইতিমধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, সেও বেশ ভয় পেয়েছে আমার চিৎকার চেঁচামেচি দেখে, বাচ্চাও কান্নাকাটি করছে। যাই হোক, ভাইয়ারা উঠে এসে আমাকে পানি পড়া, তারপরে দোয়া তুরু যা আছে সবাই পড়ে আমাকে ফু দিতে লাগলো। ইতিমধ্যে ভাইয়া এলাকার একটা বড় হুজুরকে ওই রাতেই ফোন দিল, তো হুজুর বলো যে আমি এখন আসতে পারবো না, আমি নামাজ পড়ে তারপরে আপনাদের এখানে আসবো, ততক্ষণে আপনারা আমার জন্য ওয়েট করেন। যথারীতি হুজুর ভোরবেলাতে চলে আসলো, ভোরবেলাতে এসে ওনাকে জিজ্ঞেস করলো যে এনারা কারা, তো বললো এনারা পাবনা থেকে বেড়াতে এসছেন আমাদের। তো আমার সাথে যা হলো সেটা আমি শেয়ার করলাম। তো শেয়ার করার এক পর্যায়ে দেখি হুজুর আমার ভাই আর আপুর সাথে একটু রাগারাগি করছে যে ওনারা গেস্ট মানুষ, ওনারা যখন আসছে আপনারা বিষয়গুলো শেয়ার করা উচিত ছিল। তো আমি বললাম যে কি বিষয় হুজুর সাহেব, তো বললো যে এই বাসাতে শুধু আপনি না, এই বাসাতে আমি রাগেও কয়েকবার এসেছি সেম কেস নিয়ে। এই বাসাতে যারাই নতুন গেস্ট আসে তাদেরকেই এখানে আসলে এই এই জিনিসটা ডিস্টার্ব করে। তো বিষয়টা হচ্ছে যে যে বাসাটা এখানে তৈরি করা হয়েছে, যে বাসাতে আপনারা আছেন, সেটা অনেক পুরনো দিনের একটা আম বাগান। কারণ আমি দেখেছি রাসেল ভাই যে 3-4টা আম বাগানের মাঝখানে আসলে বাসাটা। তো এবং এইখানে একটি পুরোনো পুরানা মানে একদম পুরাতন একটি কালী মন্দির ছিল আর কি। তো যাই হোক, ওই কালী মন্দিরটা এক সময় সময়ের ব্যবধানে সেটা বিলীন হয়ে যায়, কিন্তু বাসাটা গড়ে ওঠে। বাট এখনো যারা গেস্টরা আসে, যারা পার্মানেন্ট ওখানকার বাসিন্দা, তাদেরকে কোনো কিছু বলে না, কিন্তু যারাই গেস্ট আসে তাদেরকে ভয় দেখানো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আর থাকবো না, কারণ ততক্ষণে আমার গায়ে জ্বর চলে এসছে, আমার প্রচন্ড জ্বর এসছে। তো ভাই রিকোয়েস্ট করার পরে আমি বললাম যে না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি রহনপুর থেকে আমি মানে সকাল 7:30 ট্রেনে সব গুছিয়ে আমি পাবনাতে চলে আসি। তো পাবনাতে আসার পরেই আমার সাথে প্রায় 10-15 দিন এরকম হচ্ছিল, আমার সাথে মনে হচ্ছিল, আমি যখন শুয়ে আছি রুমের ভিতরে মনে হচ্ছিল যে আমার ড্রয়িং রুমের ওই পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, কিংবা মানে আমার জানালার পাশ দিয়ে কিছু একটা হেঁটে যাচ্ছে এবং শব্দ হচ্ছে, এরকম একটা হ্যালুসিনেশন টাইপের কিছু একটা ফিল করছিলাম। তো ওই হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল সেটাতেও কাজ হয়নি। তো তখন আমার আব্বু আমাকে সাজেস্ট করলো যে আমাদের পাশের গ্রামে একটি ভালো হুজুর আছে, হুজুরের ছেলে, আসলে হুজুর অনেক আগে মারা গেছে, তো ওনার কাছে গিয়ে সবকিছু শেয়ার করার পরে উনি আমার গাটা বন্ধ করার একটা তাবিজ দিল, আমার ওয়াইফের এবং আমার বাচ্চার তিনজনেরই গা বন্ধ করার তাবিজ দিয়ে দিল। তো তারপর থেকে এখন পর্যন্ত আমার তাবিজটা আমি সঙ্গে সঙ্গে করে রাখি, কারণ উনি বলে দিয়েছিল যে তাবিজটা হারানো যাবে না, যদি হারান তাহলে আপনার সাথে আবার এমন কিছু হতে পারে। তো যাই হোক, অনেক ভাগ্য ভালো যে আপনার কোনো ক্ষতি হয়নি। তো রাসেল ভাই বলে রাখা ভালো যে সেই রাতে যে আমার পা ধরে টান দিয়েছিল এবং আমার আমার পায়ে সেই রাত্রে 3টা আঙুলের স্পষ্ট দাগ বসে গিয়েছিল, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, আমার এখনো গা ছমছম করছে বিষয়টা শেয়ার করতে গিয়ে আর কি। তা আমার কিছু প্রশ্নের আসলে অ্যান্সার আমি এখনো পাই না, যেহেতু আমি কিছু ভূত প্রেত প্যারানরমাল এগুলো অনেক বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিনের রাতের যে ঘটনাটা, যে বিভীষিকাময় ঘটনা, এটা আমি আমার জীবনে কোনোদিনও ভুলব না। এত রাত্রে 4th তলার ফ্লোরে উপরে এরকম একটা রাত, যে বিভীষিকাময় রাত, বেড়াতে যাওয়ার পরের যে রাত, এটা আমি কখনোই ভুলব না রাসেল ভাই। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার ক্লিপটি আসলে লিসনারদের শোনানোর জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভূত এফএমের শুভকামনা করে আমি আমার ঘটনাটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
রেডিও মানেই ফুর্তি।
সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন ডেঙ্গু সচেতনতামূলক সতর্ক বার্তা।
শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ।
কোনোভাবেই ফুলের টব, অ্যাকোরিয়াম, ফ্রিজ, এসি বা অন্য কোনো জায়গায় পানি জমতে দেবেন না।
যেহেতু এডিস মশা সাধারণত সকালে ও সন্ধ্যার পূর্বে বেশি কামড়ায়, এজন্য এ সময় বিশেষভাবে ব্যক্তিগত সতর্কতা অবলম্বন করুন।
এ সময় মশার স্প্রে, কয়েল, মসকিউটো রিপেলেন্ট বা মশারি ব্যবহার করুন।
আপনার সন্তানকে স্কুলে পাঠানোর সময় মোজা, জুতা ও ফুল প্যান্ট, ফুল স্লিভ জামা পরিয়ে দিন।
রাতে বা দিনে ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙিয়ে নিন।
শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ।
বাড়ির ছাদ বা আশেপাশের ঝোপঝাড়, জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
এবং পরিত্যক্ত নারকেলের খোসা ও টায়ার সরিয়ে ফেলুন।
গত 1 আগস্ট রাতেই ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য 1,00,000 কিট এসেছে
এবং 2 আগস্টের মধ্যে আরো 1,00,000 কিট এসেছে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য।
আসুন সবাই মিলে একসাথে ডেঙ্গু মোকাবেলা করি। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে 100 শয্যার পৃথক নতুন ডেঙ্গু ইউনিট।
শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিবেশ।
চাই ডেঙ্গু মুক্ত বাংলাদেশ।
পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার।
ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই।
জমে থাকা পানি যেখানে, ডেঙ্গু মশার জন্ম সেখানে।
আসুন জেনে নিই ডেঙ্গু প্রতিরোধে করণীয়।
ফুলের টবে, ডাব ও নারকেলের খোসায়, প্লাস্টিক পাত্রে, ভাঙা হাঁড়ি বা পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসায় বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করুন।
এডিস মশা দিনের বেলা কামড়ায়, তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন।
ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ।
ঘুমানোর সময় এমন কোনো পোশাক পরবেন না যাতে আপনার হাত পা উন্মুক্ত থাকে।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা।
খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে তা নিয়মিত দ্রুত পরিষ্কার করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ শিক্ষার্থীদের প্রতিদিন আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।
গুজবে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না।
মনে রাখবেন, সব জ্বরেই ডেঙ্গু পরীক্ষার প্রয়োজন নেই।
চিকিৎসক পরামর্শ দিলে তবেই পরীক্ষা করুন।
অযথা সময় ও অর্থ নষ্ট করবেন না।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাতে 1:20 শুনছেন রেডিও ফুটের এফএম। আমি রাসেল আছি সাথে, এবং এখন আমি আশা করবো যে আপনারা যে অডিও ক্লিপটি শুনলেন সেটা আপনাদের কাছে ভালো লেগেছে। এবং এরপরেও আমি আপনাদেরকে বলবো যে যারা এরকম অডিও ক্লিপ পাঠাতে চান তারা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofoodie.fm, which is bhwtfm@radioforj.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আপনাদের জন্য একটা উপহার রয়েছে যারা ভূত এফএম এর লিসেনার তাদের জন্য। এবং শুরুতেই বলি যে অ্যানিভার্সারি কথাটা শুনলেই আমাদের নানা রকমের অনেক কিছু মনে পড়ে, যে একটা কিছুর সাথে হয়তো অনেক ধরনের আনন্দ, অনেক ধরনের আয়োজন, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে, এরকমই আমাদের ধারণা হয়। আর সেটা যদি হয় 5 বছরের মতো, মানে 5 বছরের অ্যানিভার্সারি, তাহলে তো কথাই নেই। ইয়েস, আমি বলছি দারাজের 5th অ্যানিভার্সারি কথা এবং সেইটা ক্যাম্পেইন নিয়ে। জি হ্যাঁ, এই 6 সেপ্টেম্বর দারাজ পা দেবে 5 বছরে, আর সেই উপলক্ষে দারাজ ভূত এফএম এর লিসেনারদের জন্য গিফট নিয়ে এসেছে অ্যামেজিং ভাউচার। ভাউচার কোডটি হল ভূত 500, অর্থাৎ BHOOT ভূত, কোনো স্পেস না দিয়ে একসাথে লিখুন 500, অর্থাৎ 500। আর অবশ্যই আপনাদের ভাউচারটি ব্যবহার করতে হবে 6 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে। সো যারা দারাজ অ্যাপ নেই, তাড়াতাড়ি করে দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলুন এবং পেয়ে যান 500 টাকা ডিসকাউন্ট 3,000 টাকার ওপর। ওকে, আর আপনারা যারা ভূত এফএম কে অনেক বেশি ভালোবাসেন তারা এখনই দেরি না করে দারাজ অ্যাপটি, মানে তাদের জন্যই তো এই উপহার, তো তাদের যদি দারাজ অ্যাপটি না থাকে তাহলে অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করার পরে এই কোডটি ইউজ করুন ভূত 500। বুঝতেই পারছেন শুধুমাত্র আপনাদের জন্যই, সো আমার মনে হয় যে আপনারা অনেক বেশি আগ্রহী হবেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরও একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
হ্যালো লিসেনার, আমি প্রভাত বলছি, এসেছি ফ্রামগেট থেকে।
চলে যাই আপনার ঘটনায়।
জি, আমি লাস্ট ফেব্রুয়ারিতে গিয়েছিলাম সিরাজগঞ্জের বেলকুচি নামের একটা থানায়। তো সেখানে আমি যাই, যাওয়ার পর বেসিক্যালি ঘটনাটা পাই। তো প্রথমে আমি যেদিন প্রথম দিন যাই, তো সেদিন রাত 8টার দিকে খুব অন্ধকার হয়ে যায়। তো তখন আমি যাচ্ছিলাম বাজারে কোন একটা কারণে। তো যেতে যেতে দেখছি যে একটা কোন একটা এরিয়া যেটা দেওয়াল দিয়ে ঘেরা, তো তার পাশ দিয়ে কেউ যাচ্ছে না, সবাই সেম লাইনে আসছে, বাট রাস্তাটা ক্রস করে অতটুকু পার হয়ে আবার লাইন চেঞ্জ করছে। তো আমি আর এগুলো কিছু জানি না, তো আমি সোজা সোজা যাচ্ছি, যে দেখছি যে ওই আতশবাজি রকেটের মতন যেগুলো ওই আকাশে গিয়ে ফাটে না, জাস্ট উঠে যায়, তো তেমনই কিছু একটা খুবই স্পিডে আকাশ উড়ে গেল। তো আমি মেইনলি প্রথমে কিছু বুঝলাম না, এটা কারো বাড়ি হতে পারে, প্রাইভেট প্রপার্টি হতে পারে। তো তার পরের দিন আমি মেইনলি ওই জায়গাটি নিয়ে একটা ঘটনা শুনি। প্রথমে বলে রাখা ভালো, সেটা হচ্ছে বেলকুচি থানার, এটা একটা মহাশ্মশান যেটা বেলকুচি ফায়ার ব্রিগেডের আগে পড়ে। ঘটনাটা আজ থেকে প্রায় 45 বছর আগে। তো তার পাশের গ্রামের একটা মহিলার এক ভোরে দুইটা বেবি হয়। তো এই জন্ম হওয়ার একটু পরেই তাদের মধ্যে একটা বেবি মারা যায়, যেহেতু তখন ডক্টর তেমন কোনো সিস্টেম ছিল না মেডিকেল। তো তারপরেই মেইনলি তারপরের দিন সকালে, এই সকাল থেকে মানুষ দেখা বজটাকে দেখতে আসে। তো ঠিক 12টা বা 12:30টার দিক দিয়ে বজটাকে নিয়ে শ্মশানে চলে যায়। তো যেহেতু তারা হিন্দু ধর্মের ছিল, তো হিন্দু ধর্মের একটা কথা আছে যে যাদের বয়স 12 বছরের নিচে তাদেরকে শিশু বলা হয়, আর শিশুদের কখনো বরণ করতে নাই। তো তাদের সমাধি দিতে হয়, ইটস লাইক কবরের মতন, বাট কবর না। তো ওই প্রথম যে বেবিটা মারা যায়, তো তাকে নিয়ে শ্মশানের পথে সবাই চলে যায়, অবশ্যই ছেলেরা এবং অ্যাডাল্ট যারা অবশ্যই তাদের নিয়ে চলে যায়। বাট তারা বের হওয়ার কিছুক্ষণ পরেই, জাস্ট কিছুক্ষণ পরেই সেকেন্ড বেবিটা মারা যায় যে বেঁচে ছিল। তো বেবিটা মারা যায়, তো তারপর এখন যেহেতু আশেপাশে কেউ ছিল না শ্মশানে নিয়ে যাওয়ার মতন সেই বেবিটাকে, তো একটা 14-15 বছর একটা বাচ্চাকে কিছু কাপড়ে বেবিটাকে পেঁচে বলে তুমি তাহলে শ্মশানে যাও, ওরা তো গিয়েছে আগে। তো এরপরেই মেনলি ওই ছেলেটা কিছু শর্টকাট রাস্তা নেয়। তো রাস্তা নিয়ে সেই ভর দুপুর, তখন প্রায় 1টার মতন বাজে, খুব দৌড়ে সে শ্মশানে পৌঁছে যায়। এবং শ্মশানে পৌঁছে গিয়ে দেখে সেখানে প্রায় 25 জনের মতন আছে, তবে যাদের মধ্যে সে কাউকে চেনে না, ইভেন যারা প্রথমে বলটাকে নিয়ে এসেছিল যে প্রথমে মারা যায়। তো সেখানে মানে ওরা এখনো ওখানে পৌঁছায়নি। তো ওখানে ও যে 25 জন দেখে তারা গল্প করছে, তো ওই একটু দেখার পর বুঝতে পারলো যে এদের মধ্যে 2 জনকে চিনতে পারে, যারা ওদের সেম গ্রামেরই, যারা লাস্ট 6-8 মাসের মধ্যে মারা গিয়েছে। তো তাদের মধ্যেই একটা লোক আসে, লোক এসে বলে ছেলেটাকে বলে কোলের যেটা আছে সেটাকে ফেলে কালীঘরের বারান্দায় ওঠ, তা না হলে এরা তোকে ছাড়বে না। তো এটা যে মানে এভাবে বোঝাইছে যে কোলের যে ডেথ, যে বাচ্চাটা আছে, তো সেটাকে রেখে সে যেন ওই কালী মন্দির থাকে শ্মশানে, কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো সেই ছেলেটা সেটাই করে, সেটা করে কালী মন্দিরের বারান্দায় ওঠে। তো এই ছেলেটা থেকে এতটুকু শোনা গেছে, ওই ছেলের নিজের মুখের কথা এগুলো। তো এরপর যেই মানে যারা ফার্স্ট বের হয়েছিল তারা তো মেন রোড দিয়ে এসেছে। তো মেন রোড দিয়ে আসার পর দেখে ওই ছেলেটা কালীঘরের বারান্দায়, কালী মন্দিরের বারান্দায় মানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওকে তখন ওই যে ওই সেকেন্ড বডিটা ওখানে পাওয়া যায়। তো ওই দুইটা বডিকেই সমাধি দেওয়া হয়। দেওয়ার পর ছেলেটাকে এমনি অনেক পানি ঢেলে তার উপর তাকে আবার বাসায় ফিরে নিয়ে আসা হয়। তো তো ছেলেটি যখন একটু স্বাভাবিক বা জ্ঞান ফেরে, চোখ খোলে বা একটু কথাবার্তা মানে বলছে, তো তখনই দেখা যায় যে ছেলেটা আবোল তাবোল কথা বলছে। যেমন উঠানে আগে, অনেক আগে উঠানে মানুষের চুলা থাকতো, কাঠের চুলা। তো সেখানে দেখছে যে ওখান থেকে অ্যাশ বা কয়লা এগুলো নিয়ে খাচ্ছে। এরপর বলছে একটা খাসি চাচ্ছে, যে ও একটা আমান খাসি খাবে, অনেকদিন ধরে অনেক কিছু খায় না। তো তখন ওর ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারলো যে না, এখানে সামথিং সুপার ন্যাচারাল। তো তখন একটা কবিরাজকে ডাকা হয়। তো কবিরাজকে ডাকা হয়, আর কবিরাজ বাসায় আসে। আসার পর মাটিতে একটা বড় একটা সার্কেল কেটে তো তার মাঝে ওই ছেলেটিকে বসায়। তো বসানোর পর ওই ছেলেটিকে বলে তুই কোথা থেকে এসেছিস। তো তখন ছেলেটি বলে যে আমি শ্মশান থেকে এসেছি। আর বলে কেন এসেছিস। তখন বলছে এই ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি ওর সাথে এসেছি। তখন জেনারেলি যেমন হয় সব জায়গায়, কবিরাজ বলে তাহলে তুমি ওকে ছেড়ে চলে যাও। তো ওই তখন ওই ছেলেটি জাস্ট ওর ভোকাল চেঞ্জ হয়ে গিয়েছিল, তো বলছে না আমি যাব না, এই ছেলেটিকে আমার পছন্দ হয়েছে, আমি ওর সাথেই থাকবো। তো এরপর যখন কোনো কথাই মানছিল না, তখন কবিরাজ কিছু মন্ত্র পড়ে, আর তার যে বাম হাতের লিটল ফিঙ্গারটা সেখানে খুব জোরে প্রেস করে। দেন ছেলেটা কান্না করে ওঠে। কান্না করে ওঠার পর ও রিকোয়েস্ট করছিল যে আমায় আপনারা কষ্ট দিয়েন না, আমি অনেক ছোট, আমি অনেক দূর থেকে এসেছি। তো আরো আরো তারপর সে আরো কান্না করতে থাকে আর তার লাইফ স্টোরি বলতে থাকে। তো এখানে সে আর এমন ভাবে বলে when he was 5 or 6 months then o mara jay but the problem is ওর বাবা মার কোনো পরিচয় ছিল না, আই মিন যার টাইপের সন্তান ছিল যার জন্য ওর ঠিক মতন সৎকারও করা হয় না। এরপর যেমন হিন্দুদের মধ্যে মারা যাওয়ার পর একটা শ্রাদ্ধ শান্তির একটা বিষয় থাকে, তো তেমন কিছু হয় নাই। তো বাট একটা একটা কথা আছে যে যদি কোনো বাচ্চা তার বাবা মার নাম পর্যন্ত না বলতে পারে তো তখন মারা যাওয়ার পর সেই বাচ্চাটার কানে কানে তার বাবা মার নাম বলা হয়। তো সেই ওইভাবেই বলে যে আমি ওই গ্রাম থেকে এসেছি আর এমন এমন করা মানে এমন এমন আমার সাথে হয়েছে, তো প্লিজ আপনারা আমারে টর্চার করেন না, আমি এই ছেলেটার সাথে থাকবো, ওর কোনো ক্ষতি করবো না, এভাবে অনেক কথা বলে। তো তারপর কবিরাজটা আর কথা না গেই তো আরো কিছু রিচুয়াল করে বলে এখন তোমাকে চলে যেতে হবে আর কিছু টর্চার করে। অ্যান্ড দেন ওই ছেলেটা রাজি হয়ে যায় যে মানে ছেলেটা জাস্ট অন্য ভয়েসে বলছে যে না আমি তাহলে চলে যাব ঠিক আছে। তো এরপর কি হয় যে ওই কবিরাজটা বলে যে তুই যে যাবি এর প্রুফ কি, দেন বলছে মানে তারপর ওই প্রুফ হিসেবে কবিরাজ বলে যে একটা মানে তামার একটা কলসি মেটাল একটা কলসি যার মধ্যে পানি ভর্তি থাকবে আর যেটাকে ওর দাঁত দিয়ে তুলতে হবে, তুলে 5 থেকে 6টা স্টেপ নিতে হবে অ্যান্ড দেন ও চলে যেতে পারবে। তো ঠিক তেমনই করে একটা মানে পানি ভর্তি একটা মেটালের একটা কলসি সেটা আবার দাঁত দিয়ে ধরে এটা আবার আগে এনে আগে নিয়ে তারপর আবার সে পড়ে যায়। তো তারপর থেকেই ছেলেটা নর্মাল হয়ে যায়। আর মোস্ট ইন্টারেস্টিং কথাটা হচ্ছে সেই ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে, ম্যান, তো বিয়েও করছে, তার বাচ্চাও আছে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকে লিখছেন, সেগুলো আমরা একটু পড়ে আসতে চাই। আর আমাদের অনেকক্ষণ ধরে আমরা আমরা আমাদের টুইটার পেজটাও দেখিনি, বেলকুচি থানার স্টোরিটা শুনে একটু গা শিশির করছে। এস আর রাজ আমাদের সঙ্গে আছেন, আচ্ছা, এবং তিনি লিখেছেন এটা আমাদের সঙ্গে আছেন এম জে রোহান এবং সেকেন্ড কাহিনীটা অকল্পনীয় ভাই আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এম জে রোহান এবং আহনাফ তাহমিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন বিকাশ চন্দ্র পল, অনেকদিন পর মনের মতো একটা ঘটনা শুনলাম, সাইফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন বগুড়া সদর থেকে তিনি লিখছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ হোসেন বায়েজিদ এবং তিনি বলছেন যে জিন ফ্রেন্ড হয়ে হওয়াটা অনেক ভালো। আচ্ছা ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুলহাস নেইমার, শাফিউল ইসলাম আমাদের সাথে আছেন, তন্ময় ইসলাম সৈকত সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের সঙ্গে পুরোটা সময় ধরে আছেন এবং থাকতে চান আরো বাকিটা সময় থাকবেন আর কি। আমি চলে যাই আমাদের ভূত এফএমের পেজে এবং এইখানে অনেকেই লিখছেন অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা লিখছেন তারা আছেন আনোয়ার মোর্শেদ, সবগুলো ঘটনাই ভালো লেগেছে তার কাছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন আমিন এবং তিনি লিখছেন যে ভাই আপনি সবসময় ভালোর দলে কেন? আমি সবসময় ভালোর দলে কারণ আমি সবসময় ভালোর দলে। এক্সেপশনাল আসিফ রেজওয়ান আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা ভালো হয়েছে। আমাদের সঙ্গে আছেন আর ডি হৃদয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাসির টিম ফ্যান, আচ্ছা নাসির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি নাজমুল চট্টগ্রাম থেকে, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন, অসাধারণ লাগলো, রায়হান আহমেদ সজীব আমাদের সঙ্গে আছেন, সেলিম প্রচন্ড ভয় পাচ্ছি, শাওন সরকার ঘটনাটি ভালো ছিল, কল্লোল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ আজিম মৃধা লিসনিং ফ্রম জামালপুর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অ্যানি ম্যারি এবং তিনি আছেন আই আম ফ্রম ঢাকা, আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল তার কাছে মনে হয়েছে, ইমন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদ্দাম লাবিব, এছাড়াও নিশাত তাসনিম আমাদের সাথে আছেন এবং তিনি তার লেখাটা পড়তে বলেছেন, পড়লাম, সেলিম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এমন ভয় আরেকবার পেয়েছিলাম 2011 সালে, আলম খোরশেদ আমাদের সাথে আছেন, লাস্ট স্টোরিটা সম্পর্কে তিনি আবারও লিখেছেন, রিদিত আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সব জানতা সাদিয়া এবং 9 বছর ধরে তিনি ভূত এফএম শুনছেন, কখনো লেখা হয় না, আজকেই প্রথম তিনি লিখলেন, মোহাম্মদ আজিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তানহা তাবাসুম রিয়া সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আশা করছি তার ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি।
হ্যালো লিসনার্স, আমি শুভ, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার 2004 ঘটনা। তখন আমি ক্লাস থ্রিতে পড়ি। তো বলে রাখা ভালো, আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমাদের স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি আবার আমার আব্বুর ফ্রেন্ড হয়। তো উনি আমাদেরকে স্কুলের কয়েকটা ছেলেদেরকে নিয়ে আলাদা একটা বোর্ডিং করছে, সেটা হচ্ছে আপনার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাতে। তখন সেখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্ট রাখা হতো। তো ওখানে আমরা সবাই পড়ালেখা করতাম, জাস্ট পরীক্ষার সময় স্কুলে গিয়ে পরীক্ষাটা দেওয়া হতো। তো আমি আমার মেজো ভাই থাকতাম, আর আমাদের গ্রামের আরো কয়েকটা ছেলে থাকতো। তো একজন এক এক ক্লাসের, তো আমাদের ক্লাস থ্রিতে আমরা তিনটা স্টুডেন্ট ছিলাম। আমার মেজো ভাই তখন পড়তো ক্লাস সেভেনে। তো অনেকেই ছিল, তো সবাই ভালোই ছিল, যে অনেকদিন খেলাধুলা পড়ালেখা সব একসাথেই থাকতো আমাদের। তো তিন চার মাস যাওয়ার পরে আমার মেজো ভাইরা, ওনারা ছয় সাতজন ছিল একসাথে, তো ওনারা ওই দিন একদিন রাতে ভাবছে যে ওরা আড্ডা দিবে, ঘুমাবে না। তো তখন আমাদের আপনার 10:11 আমরা রাতের খাবার খেয়ে ফেলতাম, তারপরে আধা ঘন্টা বাইরের পরে আমরা ঘুমিয়ে যেতাম। তখন আমার মেজো ভাইরা, ওরা ওই দিন আর ঘুমায় নাই, ওরা বসে বসে আড্ডা দিচ্ছে। তো হঠাৎ করে আমাদের বাসাটা হচ্ছে একতলা বিল্ডিং, আর সেটা হচ্ছে আপনার রাস্তার পাশেই। তো গাড়ি যাওয়া আসা করে ওই রাস্তা দিয়ে, তো হঠাৎ ওনারা একটা পায়ের শব্দ পেল।
জি।
তো পায়ের শব্দটা পাওয়ার পরে তারা এতটাই কিছু মনে করে নাই, যে ভাবছে হয়তো যে কেউ এখানে আসা যাওয়া করছে। তো তারপর আপনার ঠিক একটার পরে ওরা একটু নুপুরে আওয়াজ পাচ্ছে, যে একটা নাচানাচি করছে বা এই টাইপের কিছু একটা। তো ওনারা ওই দিন এটা তেমন একটা মাথায় নেয় নাই, ভাবছে হয়তো কোনো কেউ বা ফকি টকি থাকে, ওরা আবার বাসের লাঠির মধ্যে আপনার নুপুর লাগায় এগুলো নিয়ে ইয়ে করে। ঠিক তারপরের দিন আবার একটাই সেম নুপুরের আওয়াজটা, ওরা নুপুরের আওয়াজ পাচ্ছে আর কে হাঁটাহাঁটি করছে নুপুর পায়ে দিয়ে। তখন ওরা চিন্তা করলো যে কে এই ধরনের আওয়াজটা করছে, আমরা একটু দেখি। তো ওরা বের হলো, বের হওয়ার পরে আপনার তেমন একটা কাউকে পায় নাই, কিন্তু আস্তে 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 আপনার নুপুরের আওয়াজটা ওদের থেকে দূরে সরে যাচ্ছে। তারপরে ওরা কয়েকদিন এভাবেই চলছে। যাওয়ার পরে মাঝে মধ্যে বাসার ছাদে ওরা একটু বেড়ালে সাউন্ড পেত, বেড়ালে যে ধরনের সাউন্ড সেটা আসলে ওই মানে নর্মাল কোনো সাউন্ড না, একটু কান্নাকাটির সাউন্ড, যেটা খুবই ভয়ঙ্কর। তো ওরা এই ধরনের সাউন্ড শুনতো, তারপর আপনার বাসার ছাদের মধ্যে দৌড়াদৌড়ি বিভিন্ন সাউন্ড আসতো। তারপর ওরা একদিন সবাই ডিসাইড করলো যে ওরা একসাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখবে। তারপর ওরা আপনার একদিন রাতে সবাই মিলে বসে আছে যে আজকে যেভাবে হোক এরা বের করবে কাহিনীটা কি। এরপর সবাই মিলে রাস্তার মধ্যে গেল, যখন রাত একটা কি দেড়টা, তখন আবার সেই নুপুর আওয়াজটা, তখন সবাই বের হয়ে গেছে একদম রাস্তার মধ্যেই, যে আজকে দেখবে কি হচ্ছে এখানে। ওরা গেল, রাস্তা যাওয়ার পরে তারা একজন নোটিস করলো যে বাসার ছাদে সেই বিড়ালটা বা কুকুরের আওয়াজ আসতেছে, কিন্তু সাউন্ড গুলা নর্মাল না, একটু অন্য টাইপের সাউন্ড। সবাই আবার দৌড়ে বাসার ছাদে গেল। বাসার ছাদে যাওয়ার পরে দেখে যে বিভিন্ন জায়গায় আপনার মাছের কাটা, তারপরে হাঁস মুরগি, আমরা যে খাবার দাবার করতাম ওইগুলো, মাছের কাটাগুলো বা মুরগির হাড্ডিগুলো আমরা ফেলে দিতাম, ওইগুলো ছাদের উপরে এক একটা জায়গায় মানে ছড়ায় ছড়ায় রাখছো ওগুলো। তো এইভাবে ঘটতেছে। তখন ওরা ভয়ে স্যারকে বলেন যে আসলে স্যার বিশ্বাস করবে নাকি ওখানে, আর বললে ওরা বিশ্বাস করবে না, আবার ওটা হাসাহাসি করবে এগুলো নিয়ে। তো আমার একটা কাকা ছিল, উনি কতক্ষণ ক্লাস টেনে পড়তো, উনি আমাকে খুবই আদর করত। তো আমি একদিন রাত 1:30 বাজে, 1:30 কি 2:00, আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে গিয়ে আমি হঠাৎ করে একটু নোটিস করলাম যে বাসার ছাদে সেই বিড়ালের আওয়াজটা বা বাসার ছাদে কেউ লাফালাফি করতেছে, এই ধরনের একটা সাউন্ড। তখন আমি ছোট ছিলাম, এই জন্য ভয়ে আমি দৌড় দিছি, দৌড় দিয়ে কাকার কাছে গেলাম। কাকার কাছে যাওয়ার পর আমি কাকাকে বললাম যে আমি বিড়ালের সাউন্ড শুনছি কিন্তু আমার কাছে খুব ভয় লাগছে। তখন কাকা বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তখন ওনার আবার খুব সাহস ছিল, আমি কাকাকে বললাম কাকা আপনি একটু কাজ করেন, আপনি সিঙ্গেলে গিয়ে একটু দেখেন তো ছাদে কি হচ্ছে। তো কাকা ছাদে গেল, ছাদে যাওয়ার পরে উনি যখন দরজাটা খুললো ছাদের, কান্নাটা এক একবার এক এক জায়গায় থেকে যাচ্ছে, মানে ওনার সামনে আর আসছে না, উনি বারবার এই যেদিক থেকে কান্নার আওয়াজটা আসছে ওই দিকে যাচ্ছে কিন্তু কাউকে পাচ্ছে না। তখন উনি একটু খেয়াল করলো যে ওনার মানে গাটা একটু কেমন ভার হয়ে গেছে, মানে পরিবেশটা একটু অন্য ধরনের হয়ে গেছে ওনার কাছে। তো মানে অনেক কথা বলবে বা উনি হাত পা নাড়াচাড়া করবে এই ধরনের কোনো অবস্থা উনি ছিল না। এরপর কিছুক্ষণ পরে উনি নেমে গেছে, নেমে যাওয়ার পরে এরপরের দিনে ওনার খুব জ্বর, ওনার জ্বর হয়ে গেছে। তো এখন সবাই মিলে ইয়ে করছে যে আমরা কি করব। তখন সব কাহিনী স্যারকে বললো, কিন্তু ওই আমার যে আঙ্কেল যিনি মেইন ওটার, উনি ওনাকে এখনো বলা হয়নি। আমাদের পড়ানোর জন্য তিন চারজন স্যার ছিল, তো ওনাদেরকে বলা হয়েছে যে আসলে ঘটনাটা কি। ওনারা ফার্স্টে শুনে হাসাহাসি করতেছে যে এইসব এটা কোনো কাহিনী নাকি, এসব হয় না, ভূত বলতে কিছু না। আমরা আসলে ওইভাবে বলি না যে এটা ভূতের কিছু। তো স্যারা বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখি কি করা যায়। তখন আপনার আমার মেজো ভাইরা কাকারা ওরা মিলে, আর একজন কাকা আছে, ওনারা আবার দুই ভাই একসাথে থাকতো, একজন তো জ্বরে অবস্থা খারাপ, ওনার বড় ভাই আরেকটা ছিল উনিও একসাথে পড়তো ক্লাস টেনে। তো ওনারা সবাই মিলে আপনার বাসার দরজার সামনে কেচি গেট ছিল, কেচি গেটের সামনে আপনার পাটি বিছিয়ে ওরা ঘুমায় পড়ছে। তখন আমার মেজো ভাইয়ের আর একটা ফ্রেন্ডের ওনার একসাথে প্রায় আপনার পায়ের বৃদ্ধ আঙ্গুল টান দিচ্ছে। ওনারা তখন ভয় পেয়ে লাফ দিয়ে উঠছে যে এটা কি হলো। তখন একজন একজন জিজ্ঞেস করছে যে কেউ শয়তানি করছে নাকি। তখন ওরা বললো যে না এটা শয়তানি না। তো এই নুপুরে আওয়াজটা সে কন্টিনিউসলি চলতেছে প্রতিটা দিন রাতে, প্রতিদিন রাতে একটা কি দেড়টার পর থেকে এই নুপুরে আওয়াজটা। তারপর আমিও প্রায়টা আমি শুনতাম কিন্তু তখন ভয়ে আসলে রুম থেকে বের হতাম না। তা আমার মেজো ভাই ওরা ওই দিন যখন ওদের বৃদ্ধাঙ্গুলে টান দিছে ওরা ভয় পেয়ে আর ইয়ে করে নাই, তখন আঙ্কেলকে জানানো হয়েছে যে আঙ্কেল এই সমস্যা। তখন স্যাররা বলে যে স্যার এই সমস্যাটা হচ্ছে এটা, এই ধরনের একটা সাউন্ড আমরা পাচ্ছি বা বাসার ছাদে আপনার বিভিন্ন জায়গায় মাছের কাটা বা মুরগির হাড্ডি এগুলো পাওয়া যাচ্ছে কিন্তু বিভিন্ন সাউন্ড আসতেছে। এরপর স্যাররা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা তাহলে মিলের তেলে দিয়ে দিই, মিলের দিয়ে দিলে হয়তো এটা সমস্যাটা সমাধান হবে। এরপরে মিলের দিল, মিলের দেওয়ার পরও প্রায় টাইমে আপনার একটা দেড়টার পরে সেই নুপুরের আওয়াজটা হওয়ার পরে আমরা তার দুই তিন মাস পরে ওই বাসাটা ছেড়ে দিই।
থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের মতো সময় শেষ এবং আমাদের আজকে বিদায় দিতে হবে। এবং এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সেই ঘটনাগুলো যদি এতটুকু আপনাদের আনন্দ দিতে পারে তাহলে আমরা খুশি হব। এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের ঘটনাগুলো লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। টাটা।